শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আর যে উদয় আছি আপনার সাথে বৃহস্পতিবার রাত এই মুহূর্তে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে যে যেখান থেকে অনুষ্ঠানটি উপভোগ করছেন, রেডিওতে কিংবা ফেসবুকে দেখছেন, আমাদের প্রত্যেকের বন্ধুটিকে প্রত্যেককে জানাচ্ছি আমাদের অন্তরন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুরু হচ্ছে আমাদের আজকের আয়োজন ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে শুরুতে বলে রাখি, কনফিউশন কাজ করতেই পারে, বিকজ এটার ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় ইটস এ বিস্কিট। সো প্রাণ পটাটা কে কে ট্রাই করেছেন আজকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের এই অনুষ্ঠানটি এই মুহূর্তে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে। সমস্ত বন্ধুদেরকে জানাই হ্যালো অ্যান্ড হাই, অ্যান্ড দিস ইজ আরজে উদয়, যে আগামী দু ঘন্টা তোমাকে এন্টারটেইন করার চেষ্টা করবে কিছু প্যারানর্মাল বা ভূতুরে অভিজ্ঞতা শোনানোর মধ্য দিয়ে। বাট আমি শোনাবো না, এখানে আমন্ত্রিত যারা গেস্ট যারা আজকে এসেছেন তারাই আপনাদেরকে শোনাবে সেই অভিজ্ঞতাগুলো। আগামী পর্বে যদি আপনি আসতে চান লক্ষ লক্ষ শ্রোতার সাথে শেয়ার করার জন্য আপনার কাছে থাকা সেই ভূতুরে অভিজ্ঞতা, তাহলে কি করবেন? খুবই সিম্পল একটা কাজ, আপনার কাছে থাকা মোবাইল ফোন, তার মেসেজ অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলুন আরবিএস, আরবিএস একসাথে লিখুন, স্পেস দিয়ে আপনার নিজের নাম লিখুন, স্পেস আপনার লোকেশন টাইপ করুন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করুন, অর্থাৎ শুরুতে আরবিএস ম্যান্ডেটারি, স্পেস দিয়ে নিজের নাম, একটা গ্যাপ দিয়ে নিজের লোকেশন মানে কোথায় থাকেন, আর একটা গ্যাপ দিয়ে আপনার প্রফেশন মানে পেশায় আপনি কি করেন, লিখে এসএমএস টা পাঠান আমাদেরকে। আমাদের নাম্বার হচ্ছে 26969, অর্থাৎ 26969। আজকে যারা রেজিস্ট্রেশন করবেন এদের অনেকের সাথে আমাদের টিম মেম্বাররা ফোনে যোগাযোগ করবে, এবং আপনার গল্পগুলো যদি প্রচারযোগ্য হয় ইনশাল্লাহ আগামী এপিসোডে আপনি থাকবেন এই হট সিটে, এবং আপনার কাছ থেকে লক্ষ লক্ষ শ্রোতারা শুনবে এবং একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে অনুষ্ঠানটি দেখবে। অনুষ্ঠানটি এখন যেহেতু দেখা যায়, কোথায় দেখা যায় ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই প্ল্যাটফর্মটা জানা দরকার, রাইট? ফেসবুক এখন প্রচুর পরিমাণে আসলে ভিডিওর জায়গা হয়ে গেছে, সো মানুষ যেটা করে স্ক্রল করতে থাকে, সো আমরাও কিন্তু সেই সুযোগটা নিয়েছি, আমরা চেষ্টা করছি আপনি চলতি পথে, গাড়িতে, বাড়িতে, অবসরে যেন আমাদেরকে আপনার পাশে পান। এই জন্য ফেসবুকে আমাদের পেজ আছে www.facebook.com/jagofm, জাগো এফএম এর ভেরিফাইড ফেসবুক পেজ, এই পেজে গেলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। একই সঙ্গে www.facebook.com/rjudoy, ইয়েস এটি আমার ভেরিফাইড পেজ, আর যে উদয় লিখে ফেসবুকে সার্চ করলে এই পেজটি আপনি পেয়ে যাবেন, যেখানে ব্লু টিক মার্ক বলছে যে আপনি কোনো ফেক পেজে নাই। সেই পেজ আপনি লাইক বা ফলো দেওয়ার মাধ্যমে আমার পেজের মেম্বার হয়ে যেতে পারেন, এবং আমাদের নিয়মিত যে কন্টেন্টগুলো আপনাদের জন্য আমরা ক্রিয়েট করে থাকি সেগুলো আপনি দেখতে পারেন। আপনারা দেখলে আমাদেরকে জানাবেন কমেন্টে কিংবা মেসেজে, এটা আমাদের ভালো লাগার জায়গা। ইউটিউব চ্যানেল সম্পর্কে বলতে চাই, উই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, অ্যান্ড এটাও একটা বেশ বড় সড় চ্যানেল আপনার জন্য। আপনি যদি ইউটিউবে যান, আপনি যদি দেখতে চান আমাদের অনুষ্ঠানগুলো লাইভ, কিংবা আপনি রেকর্ডেড প্রোগ্রামগুলো দেখতে চান, তাহলে কিন্তু আপনি ভিজিট করতে পারেন youtube.com/jagofm এই চ্যানেলটাতে, এখানেও আপনি পেয়ে যাবেন আমাদেরকে। সো সবকিছু মিলিয়ে সব প্ল্যাটফর্ম রেডি, ঢাকাবাসী, কুমিল্লাবাসী এবং চট্টগ্রামবাসী যে যেখান থেকে আছেন সবাইকে নিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন ভূত স্টুডিও। নেক্সট পর্বে যারা আসবেন, রেজিস্ট্রেশনের কথা বলেছি, একটা কনফিউশন অনেকের কাজ করে যে আমি কি আমার গল্প বলবো নাকি কালেক্টেড ঘটনাগুলো বলবো। আমি তো কোনো ঘটনা ফেস করি না, আমার সাথে তো প্যারানর্মাল কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু আমি অনেক ঘটনা জানি, তাহলে কি আমি যেতে পারবো না? অবশ্যই পারবেন, এটা একটা বিনোদনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা ঘটনা খুঁজি যে ঘটনাগুলো হয়তো আপনার সাথে ঘটছে, নয়তো আপনার দাদার কাছে, আপনার টিচারের কাছে, আপনার বাবা মায়ের কাছ থেকে, অর্থাৎ আপনার জানা, এবং আপনি নিজে বিলিভ করেন ইয়েস এরকম ঘটনা ঘটতে পারে। এরকম যদি দুয়ের অধিক, তিনটা, চারটা বা পাঁচটা ঘটনা অ্যাটলিস্ট আপনার কাছে থাকে, তাহলে আপনি এসএমএস টা করে ফেলুন আমাদেরকে। যে নিয়মটা বলেছিলাম, আরবিএস, স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠানো দয়কে 26969 নম্বরে। সো সিম্পল ব্যাপারটা, জাস্ট আপনার ইচ্ছে থাকতে হবে যে হ্যাঁ, একবার হলেও বাংলাদেশের এফএম রেডিও জাগো এফএম 94.4 এ যাব, ওদের স্টুডিওতে বসবো, আর মানুষের সাথে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করে আসব। এই ইচ্ছাটা থাকলে আজকে এসএমএস টা করে ফেলুন। আমার সাথে আজকের যে বন্ধুটি এই মুহূর্তে রয়েছে তার সাথে একটু পরিচিত হতে চাই। কি নাম বন্ধু আপনার?
মোহাম্মদ আতাউল্লাহ, মোহাম্মদ আতিক হাসান।
আতিক
জি,
আতিক ভাই কোথা থেকে আসছেন?
ঢাকা সাইনবোর্ড।
ঢাকা সাইনবোর্ড থেকে। কি করেন মূলত আপনি?
স্টুডেন্ট।
কিসে পড়েন?
আলেম পরীক্ষা দিছি এবার।
আলেম পরীক্ষা,
এটা বলতে ইন্টার পরীক্ষা দিছি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জাগো এফএম এর এই অনুষ্ঠান শুনছেন কতদিন যাবত?
2020 সাল থেকে।
2020 সাল থেকে, মানে প্রায় 5 বছর হয়ে গেছে আমার এই বন্ধু কিন্তু আছেন আমাদের সাথে। সো এই যে এখানে আসার ইচ্ছেটা কেন হলো?
এটা আমার আসার ইচ্ছে অনেক আগের থেকেই ছিল, তবে আসার মতো সুযোগ হয় নাই। এটা আমার ঢাকা ফার্স্ট টাইম আসা, যেখানে আমি প্রশিক্ষণ করতেছি ওখানে আমার অনেক বন্ধু আপনার ফ্যান্স এখানে আসার। আমার
প্রতিষ্ঠানটার নাম কি?
আন্তর্জাতিক হুফফাজ কোরআন প্রশিক্ষণ সেন্টার। এটা আপনার হলো ঢাকা সাইনবোর্ড নারায়ণগঞ্জ রোডে।
নারায়ণগঞ্জ রোডে ওখানে আমাদের আপনার অনেক বন্ধু রয়েছে যারা আমাদের অনুষ্ঠানগুলো শোনে।
জি,
তাদের প্রত্যেকে যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন, আপনার বন্ধু আমাদের সাথে আজকে জয়েন করেছে এবং তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে অনেকেই রয়েছেন যারা জাগো এফএম এবং আরজি উদয়ের সাথে ভূত স্টুডিওর সাথে আছেন, তাদের প্রত্যেকের কাছ প্রত্যেককে জানায় আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা, প্রত্যেকের প্রতি রইল কৃতজ্ঞতা এবং সালাম। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর এই যে বিভিন্ন জায়গার যে স্টুডেন্টরা রয়েছেন, মাদ্রাসার যে বন্ধুরা রয়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে বন্ধুরা রয়েছেন, যারা জাগো এফএমকে আসলে ট্রিট করেন ভালোবাসার একটা জায়গা হিসেবে, তাদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং আমি সবসময় আমি বলি অনুষ্ঠান শেষে কিংবা পরের দিন যেহেতু ফ্রাইডে থাকে, আমি কি করি ওই ফেসবুকে আমার পেজের ইনবক্সটা ঘাঁটি যে গতকালকে কারা এসএমএস করছিল যে ভাই আমি কিন্তু গতকালের পর্বটা দেখছি। কারণ ইনস্ট্যান্ট আমি কমেন্টার কয়টা পড়তে পারি, চারটা পাঁচটা, বেশি তো কমেন্ট পড়া যায় না। বাট পরের দিন আমি যেটা করি আমার ইনবক্সে ঘেটে ঘেটে দেখি কোথা থেকে এই বন্ধুটা শুনছে। তার মধ্যে একটা বড় অংশ আমি দেখি যারা মাদ্রাসার বন্ধু, যারা স্কুল পড়ুয়া বন্ধু, কেউ হয়তো বাবার মোবাইল থেকে শোনে, কেউ মায়ের মোবাইল থেকে শোনে, আবার মাদ্রাসার অনেকে আছে যারা বাটন মোবাইল থেকে আসলে একসাথে হয়ে শোনে। এই ব্যাপারগুলো আমাদের জন্য অনেক ভালো লাগার। আমার কাছে সব বয়সী সব পেশার বন্ধু আমার কাছে ইম্পর্টেন্ট। তো এই যে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদেরকে দেখেন বা শোনেন এবং পরবর্তী থেকে যে আবার ফেসবুকে আমাকে ইনবক্সে মেসেজ দেন যে আজকের পর্বটা ভালো লাগছে বা গতকালকের পর্বটা ভালো ছিল, এগুলো আমার জন্য ভীষণ ভালো লাগার। থ্যাংক ইউ। সো বন্ধু আতিক, একদম শুরু থেকে আমরা আপনার কাছ থেকে ঘটনাগুলো শুনতে চাই, শুনি তাহলে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ঢাকা সাইনবোর্ড থেকে এসেছি। আমার জীবনের ফার্স্ট অভিজ্ঞতা আমার এক হুজুর থেকে নেওয়া আজকে ফার্স্ট ঘটনাটা আমি আপনাদের সামনে শেয়ার করব। এটা মূলত 2017 সালের দিকে ঘটনা, যখন আমি মাদ্রাসা লেখাপড়া করছি হেফজখানায়। তখন আমাদের মাদ্রাসাটা ছিল আপনার রাস্তা থেকে অনেক ভিতরে, এক কবরস্থান সংলগ্ন মাদ্রাসায়। যখন আমি পড়ালেখা করি অমন্দ অবস্থায়, একদিন আপনারা যারা মাদ্রাসার স্টুডেন্ট যারা আছেন তারা জানতে পারবেন যে সারা সপ্তাহে ক্লাস হয়, বৃহস্পতিবারের দিন মাদ্রাসার ছাত্রদের জন্য একটা দিন আনন্দের একটা দিন, যে আনন্দের দিন আমরা সকলে একসাথে মিলে আনন্দ করি। আমাদের ওই দিন যে ঘটনাটা ঘটছে, ওই দিন হলো আমাদের মাদ্রাসায় আমাদের যে হাফেজ সাহেব, যারা আমরা বলি হাফেজ হুজুর হিসাবে যাদের চিনি, উনি বাসায় চলে গেছিল। যাওয়ার পর মাদ্রাসায় শুধু একজন বড় শিক্ষক ছিলেন, যারা আমরা বড় হুজুর হিসাবে যাকে সম্মান করি, উনি আমাদের সাথে একসাথে বসে গল্প করতেছেন। এমন তো অবস্থায় ওনার ফোনে একটা ফোন আইছে। ফোন আসার পর উনি ফোন রিসিভ করে আমাদের বলতেছে যে ইমার্জেন্সি, আমার এক বন্ধু আসবে, তাকে রিসিভ করার জন্য আমার বাস স্ট্যান্ডে যেতে হবে। তখন আমাদের সকলকে বলল যে তোমরা ঘুমিয়ে পড়ো, বেশি রাত করো না, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি যাইতেছি। তখন আনুমানিক রাত 10:10 হবে এরকম। হুজুর যখন ওখান থেকে চলে গেল আমাদের বিদায় জানিয়ে, যাওয়ার পর আমরা সকল ছাত্ররা রুমের লাইট অফ করে শুয়ে পড়ছি। কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর, আমাদের দরজার একটা শব্দ হইল। শব্দ হওয়ার পর আমার মাদ্রাসার একটা বড় ভাই ছিল আমাদের রুমেই, উনি দরজা খুলে দেখে হুজুর বারান্দায় পড়ে আছে। তে আমাদের সকলকে ডাক দিল, ডাক দেওয়ার পর আমরা উঠলাম। ওঠার পর হুজুরকে আমরা রুমে নিয়ে আসলাম। নিয়ে আসার পর হুজুরকে পানি ঢাললাম। পানি ঢালার পর হুজুরে যখন জ্ঞান ফিরল, তখন আমরা জিজ্ঞাসা করলাম যে ওস্তাদ জি আপনার কি হয়েছে। পরে হুজুর যেভাবে আমাদের সাথে ঘটনাটা শেয়ার করছে আমি সেভাবেই বলতেছি। হুজুর বলল যে তোমাদের ছুটি দেওয়ার পর যখন আমি আমার বন্ধুকে আনতে যাব, রোডে যখন উঠলাম দেখলাম গাড়ি পাইতেছি না। তখন অনেক রাত, প্রায় 10টার উপরে হয়ে গেছে। সত্যত আপনারা জানতে পারবেন যে গ্রাম অঞ্চলের দিকে গাড়ি ঘোড়া একটু কমই পাওয়া যায়। যখন হুজুর গাড়ি না পায়, হুজুর যখন একটু রাস্তার মাঝখানে দিয়ে হাঁটতে হাঁটে যাইতেছে, তে এটা বলে রাখি যে আমাদের মাদ্রাসার থেকে প্রায় 5 মিনিট দূরত্ব একটা ব্রিজ আছে। ওই ব্রিজের পার হয়ে গেলে গাড়ি স্ট্যান্ড। তে হুজুর ব্রিজের আগ মুহূর্তে যখন হুজুর ওই ব্রিজের ওখানে গেছে, যাওয়ার পর দেখতেছে যে হুজুরের পিছনে একটা মহিলা। যে মহিলা হুজুরকে পাশ কাটিয়া আগে যাওয়ার পর ব্রিজের উপর উঠছে। আপনারা জানতে পারবেন যে ব্রিজের দুই পাশে দুটা রিলিং থাকে, ওই রিলিং এর উপর উঠে উনি পানিতে ঝাঁপ দিছে। সরাচর যখন পানিতে ঝাঁপ দেয় তখন একটা শব্দ হয়, পানির যে একটা বিকট শব্দ হয়, কোনো শব্দ নাই। হুজুরের হাতে লাইট ছিল, ওই লাইটটা যখন জ্বালাইছে লাইট জ্বালায় দেখে যে নিচে কোনো শব্দই নাই। সরাচর আমরা জানতে পারি মানুষ যখন পানিতে লাফ দেয় তখন একটা শব্দ হবে বা যে কোনো একটা আওয়াজ হবে, কোনো আওয়াজ নাই। হুজুর তখন একটু মনে মনে ভয় ছিল, তারপরে আল্লাহর নাম বলে দোয়া কালাম পড়ে যখন ব্রিজটা পার হইল, পার হওয়ার পর হুজুর দেখতে পাইতেছে যে পিছে পিছে একটা কুকুর যাইতেছে, একদম সামনে যায় আবার পিছে আসে আবার সামনে যায়, এরকম ভাবে। হুজুর রাস্তার মাঝ পাশে থেকে একটা লাঠি নিল, লাঠি নেওয়ার পর হুজুর ওই লাঠি নিয়ে কুকুরটাকে একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর কুকুরটা বাড়ি খেয়ে, সরাসরি আমরা জানতে পারি যে যদি কোনো কুকুরকে বাড়ি দেওয়া হয় সরে যায়, কিন্তু উনি কুকুরটা সরে না। পরে হুজুর তাও কিছুক্ষণ এগেল, সামনের দিকে অগ্রসর হলো, অগ্রসর হওয়ার পর দেখতে পাইতেছে যে উত্তর সাইড দিয়ে বাড়ি ঘর ছিল না, একদম ফাঁকা মাঠ, উত্তর সাইড দিয়ে একটা ঝড়ের মতো আভাস আসতেছে। তো হুজুর ওইদিকে তাকে দেখে যে শত শত কুকুর নাকি অন্য কিছু সেটা বলতে পারবো না, শত শত কুকুরের মতোই দেখা যায় ওটা হুজুরের দিকে তাড়া করছে। এই দেখে হুজুর দৌড় দিয়ে আমাদের এই মাদ্রাসা আসলেন, আসার পর অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে যাওয়ার পর তো বিস্তারিত আমাদের ঘটনা বললেন। তার একদিন পর যেটা ঘটনাটা ছিল বৃহস্পতিবার, তার পরের দিন শুক্রবার, আমাদের হুজুর অনেক আমলদার একজন লোক ছিল, উনি তাহাজ্জুতের নামাজ আদায় করতেন, তাহাজ্জুতের নামাজ আদায় করার জন্য উনি উঠছেন। ওঠার পর সরাচর আগের যুগে যেগুলো অবস্থা 2017 বা 2018 সালে আমরা যে মাদ্রাসাতে লেখাপড়া করছি, গ্রাম অঞ্চলে তো সরাচর ট্যাপের কোনো ব্যবস্থা নাই, ওটা টিউবওয়েলের ব্যবস্থা থাকে। তো হুজুর ওযু করার জন্য যখন টিউবওয়েলের কাছে গেছে, সরাচর আমাদের বিল্ডিং থেকে টিউবওয়েলটা একটু দূরত্ব, তো হুজুর যখন টিউবওয়েলের ওখানে গেছে, হুজুর লক্ষ্য করতেছে যে ওই যে মহিলাটা ব্রিজের উপর থেকে যে লাফটা দিছে, ওই মহিলার হুজুর দেখতে পাইতেছে যে ওই মহিলার মতোই একজন ওই ব্রিজের উপর এক পাও, আর আমাদের মাদ্রাসার কবরস্থানের ভিতরে একটা বট গাছ আছে, ওই বট গাছের উপর একটা পাও দিয়ে চুল ছেড়ে দিয়ে হুজুরের দিকে তাকে আছে। হুজুর এই জিনিসটা দেখা সহ্য না করে ফেলে দৌড় দিয়ে আমাদের হেফজখানা রুমে আইসে। তখন আমরা সবক শোনাবো, আমরা ভোরে উঠি, হেফজখানার ছাত্র যারা আছেন তারা অবশ্যই জানবেন বিষয়টা, আমরা ভোরে উঠি, ওঠার পর প্রায় 4টার দিকে উঠার লাগে আমাদের, তখন আমরা আসি। পরে হুজুর আমাদের কিছু ছাত্রকে ডাক দিয়ে নিয়ে গেছে সাথে করে, পরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাদের, আমিও সাথে ছিলাম, আমাদের ডাক দিয়ে বলতেছে যে দেখো তো কিছু দেখতে পারতেছো কিনা। পরে বললাম যে জি না হুজুর, আমরা তো কিছু দেখতে পারতেছি না। পরে হুজুর আমাদের কিছু বললেন না, না বললে ফজর নামাজ পর আমাদের সকলের সাথে এই ঘটনাগুলো শেয়ার করলেন। তার কিছুদিন পর হুজুর আমাদের বলল যে তোমরা কেউ জানো ওই ব্রিজের নিচে একটা পুকুর, মানে পুকুরের উপর ব্রিজ ছিল, ওই ব্রিজে জানে তোমরা কেউ গোসল না করো পুকুরে। তে মাদ্রাসায় আমাদের সকলকে বলে দেওয়া হয়েছে। বলে দেওয়ার পর 2-3 দিন পর রাব্বি নামে একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হয় হেফজখানা। হেফজখানা ভর্তি হওয়ার পর উনি আবার এই বিষয়টা জানতেন না যে ওখানে গোসল করতে নিষেধ করেছেন। রাব্বি ভর্তি হওয়ার পর 2 দিন পর একদিন দুপুরবেলা বৃষ্টি নামছে। তে বৃষ্টি নামলে বিকালবেলা আমরা সকলে ছাত্র ভাইরা একসাথে ফুটবল খেললাম। ফুটবল খেলার পরে আমাদের শরীরে সব কাদা লাগছে, আমরা সবাই গোসল করব। তে আমাদের বলে রাখি যে আমাদের মাদ্রাসাতে 2টা টিউবওয়েল মাত্র, আমরা ছিলাম প্রায় 15 জনের মতো। এদিকে মাগরিবের আজান দিবে দিবে ভাব, তে আমরা গোসল করতেছি, ও আবার জানতো না যে ওই পুকুরে গোসল করা নিষিদ্ধ ছিল, ও ওই পুকুরে গোসল করতে গেছে। গোসল করে যাওয়ার পর, গোসল করে যখন ফিরছে, ফেরার পর ওই দিন রাতে যে ঘটনাটা ঘটছে, ও শুয়ে আছে, এমন তো অবস্থায় রাত আনুমানিক 11টা কি 12টা হবে, আমাদের মাদ্রাসায় যে হেফজখানা হুজুর যাকে আমরা হাফেজ সাহেব হিসেবে চিনি, উনি মানে প্রকৃতির ডাকের জন্য বাইরে বাইর হয়েছেন। বাইর হয়ে সরাচর যখন দরজা খুলছে, বারান্দা যখন লাইট ছিল, বারান্দার লাইট থেকে যদি দরজা খোলা হয় একটু আলো ভিতরে আসে, যে ভিতরে যখন আলো আসে ওই ছেলেটার আবার বেড ছিল একদম দরজার কাছে, দেখে ওই বেটে নাই। হুজুর তো অবাক হয়ে গেছে, কারণ আমাদের মাদ্রাসার দরজা ছিল একটাই, যদি ও বাইরে যায় তাহলে তো দরজা বাইরে থেকে আটকানো থাকবে, ভিতরে আটকানো থাকবে কেমন করে। হুজুর তখন লাইটার সুইচ অন করছে, ওয়ান করার পর যখন দেখতে পারতেছে ও কারো বেটেও নাই কোথাও নাই, তখন আমাদের সকলকে ডাক দেওয়া উঠাইছে। উঠানোর পর যখন আমরা ওকে খুঁজতে বাড়াইলাম, বড় জোরেকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে আমরা সকলকে ও খুঁজতে বাড়াইছি। রাত আনুমানিক 12টা পুরো বেজে গেছে, খুঁজতে আমরা ওক পাই না। এমন তো অবস্থায় হুজুর আমাদের বলতেছে যে এখন তো মাদ্রাসার ভিতরে খোঁজা শেষ হয়েছে, তাহলে চলো আমরা কবরস্থানের ভিতর দিয়ে ওকে খুঁজি। পরে কবরস্থানের ভিতর দিয়ে ওক খুঁজে দেখি যে ওই যে মাদ্রাসার ভিতরে কবরস্থানের ভিতরে যে একটা বট গাছ ছিল, ওই বট গাছের ভিতরে ওকে শুয়ে রাখছে ঢালে। পরে আমরা আমাদের বড় ভাইয়ের সাহায্য নিয়ে আমরা ওকে নামাইলাম। ওই দিন আর অনেক জ্বর জ্ঞান ফিরে নাই, ওই দিন অজ্ঞান ছিল। পরের দিন যখন আমরা কুরবেশ নিয়ে আসলাম, তবে কুরবেশ আনার পর তাকে যখন জিন হাজির করা হলো ওর উপর, তখন ও যেভাবে বর্ণনা দিছে আমি সেভাবে আপনাদের বলবো। এই জিনটা বলতেছে যে ও যখন পুকুরে গোসল করতে নামবে, এমন তো অবস্থায় ও গোসল করার আগে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ও ওখানে প্রকৃতির কাজ শেষ করছে ভালো কথা। তখন ও যখন ওখানে কাজটা শুরু করছে, এমন তো অবস্থায় যে গাছের নিচে ওই কাজটা সারছে, ওই গাছে তখন 7টা জিন ছিল, তার ভিতরে 3টা খারাপ ছিল আর 4টা ভালো ছিল। যখন ওই 4টার ভিতরে একজন আবার কোরআন তেলাওয়াত করতেন, এমন তো অবস্থায় ও যখন ওই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর যখন ওর শরীরে নাপাক লেগে গেছে, তখন অনেক রাগ হয়ে গেছে। তো ওরা চাইছিল যে ওকে এই পানির ভিতরেই ওকে মেরে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা রহমতে যখন ও পানিতে ঝাঁপ দিছে, এমন তো অবস্থায় মাগরিবের আজান দিয়া দিছে, তখন ওকে ক্ষতি করতে পারে নাই। পর ওখান থেকে ওকে রাত্রে এখান থেকে ওকে নিয়ে ও গাছে গাছে মারতে, তবে আল্লাহর রহমত ছিল যে আর যে আরো 3টা ভাই ছিল ওটাকে রক্ষা করছে। যখন ওনার জ্ঞান ফিরল, পরে ওরে জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন করে ভাড়া ওইখান থেকে বের হলাম রুম থেকে, তখন ও বলল যে আমি যখন শুয়ে আছি তখন দেখতে পাইতেছি যে আমার মাদ্রাসার যে বড় হুজুর উনি আমাকে ডাকতেছে যে রাব্বি বাড়ি আসো তো, তোমার আম্মু তোমাকে ফোন দিছে। আমাকে এটুকুই আমি বলতে পারবো, তারপর কি হয়েছে আমি এটা বলতে পারবো না। তারপর অনেক কবিরাজ দেখানো হয়েছে ওকে, দেখানোর পর ওর জ্বর কমতেছে না, ধীরে ধীরে ও অনেক শুয়ে যেতেছে। পরে ওখান থেকে মাদ্রাসার থেকে ও চলে গেছে। তারপর কি কোনো ঘটনা ঘটছে কিনা আমার জানা নাই। এই ছিল আমার ফার্স্ট স্টোরি। এখন আমি আমার দ্বিতীয় অভিজ্ঞতা বলছি, এটা আমার বন্ধু আরমানের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আরমান 2018 সালের দিকে ঘটনা, উনি সিরাজগঞ্জ জেলায় একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন, মাদ্রাসার নাম বললাম না। ও মাদ্রাসার থেকে যখন ছুটি হইত তখন বাসায় যাইতেন, অসরাচার ওই মাদ্রাসাটা ওর বাড়ির পাশেই। তে ওরা সকলকে বন্ধু বান্ধব সব এক হইছে, এক হওয়ার পরে বিকেলবেলা মাঠে খেলতে গেছে। এখন যে মাঠে খেলতে গেছে ওই মাঠের পাশেই ছিল এক শ্মশান ঘাট। তে যখন ওরা মাঠে খেলাধুলা শেষ করছে, শেষ করার পর ওর বন্ধুরা সকলকে একসাথে বসে যখন আড্ডা দেয়, আড্ডা দেওয়ার পর বললে যে কার এত সাহস আছে যে ওই শ্মশান ঘাট থেকে একটা হাড্ডি বা একটা কয়লা বা একটা নিয়ে আসতে পারবে। পরে সরাচার আর মানে একটু সাহসী ছিল অনেক, পরে বলতেছে আমি আনতে পারবো, তাহলে তোমরা কি দিবা? বলছে যে তুমি যদি ওখান থেকে একটা হাড্ডি আনতে পারো, তাহলে তুমি যা খাইতে চাও তোমাকে তাই খাওয়াবো, পুরো শহরটা তোমাকে ঘুরাবো। পরে সরে চার যা বলার উনি বলছেন। বলার পর যখন বললে রাত তখন আনুমানিক 12টার দিকে হইল, তখন বন্ধুর থেকে বিদায় নিয়ে আরমান যখন শ্মশান ঘাটের দিকে রওনা হইল। শ্মশান ঘাটে যখন পৌঁছেছে, পৌঁছার পর তখন ও দেখতে পাইতেছে যে একটা নিবি নিবু আলো জ্বলতেছে, মোমবাতি যেরকম আলো ওইরকম আলো জ্বলতেছে। আলো জ্বলার পর ও কোন দিকে না তাকাইয়া, ওর একটু সাহস ছিল না তাকাইয়া, ও শ্মশানে প্রবেশ করলো। প্রবেশ করার পর যে আমরা আপনারা জানতে পারবেন যে ওই দিন বিকালবেলা একটা মানুষ মারা গেছিল ওখানে, আপনার ওদের হিন্দু ধর্মদের যেভাবে কার্যকর করা হয় ওখানে করছে। করার পর যে কলসিগুলো যে রেখে দেয়, ও কি করছে ওখান থেকে একটা হাড্ডি নিছে, নিয়ে যে ওই কলসিগুলো ছিল ওই কলসিগুলো সকল জড়ো করে নিয়ে নদীতে ফেলে দিছে। ফেলে দিয়ে ও একটা হাড্ডি নিয়েছে, হাড্ডি নিয়ে আসার আস্তে আস্তে সামনের দিকে যখন অগ্রসর হলো, পিছন থেকে কোন একটা অজানা আওয়াজ এ বলতেছে যে তুই এই কাজটা ভালো করলি না। পরে ও অত দিকে না তাকাইয়া ও সরাসরি চলে আসছে। আসার পর বন্ধুদের সাথে ওই হাড্ডিটা দেখাইছে, দেখানোর পর যখন বন্ধুরা আর যা বাজি ছিল ওটা অগ দিয়ে দিছে। দেওয়ার পর এখানে যদি ঘটনা শেষ হয়ে যেত তাহলে মনে হয় ভালো হইতো। তো ঘটনা এখানে শেষ না হয় এখান থেকে আবার শুরু হলো ঘটনাটা। তার দুই দিন পর মাদ্রাসায় যখন খোলা হইল, ও মাদ্রাসায় গেল, যাওয়ার পর হুজুর খুব অসুস্থ। হুজুর ওকে বলল, আরমান দোকানে যাও আমার জন্য ওষুধ নিয়ে আসো। পরে হুজুরে একটা সাইকেল ছিল, ওই সাইকেল নিয়ে ও দোকানের দিকে অগ্রসর হইল। দোকানের দিকে যাওয়ার পর যে ওষুধের দোকান, যেটা ফার্মেসি আমরা যা বলি, ওই ফার্মেসির দোকানটা ছিল ওই শ্মশানের থেকে আর একটু সামনে, ওই শ্মশানের কাছ দিয়ে যাইতে হইত। পরে ও ফার্মেসির দোকানে গেছে, যাওয়ার পরে ওষুধ নিছে, নেওয়ার পরে আসবে এমন তো অবস্থায় ওর পাশের গ্রামে এক বন্ধুর সাথে দেখা হয়েছে। দেখা হইলে বন্ধুর সাথে কুশল বিনিময় করে ওখানে একটু রাত হয়েছে। ও আস্তে আস্তে যখন শ্মশানে পার হবে, ও সাইকেলের জোরে একটু টান দিছে, দিতে দিলে পিছন থেকে ও মনে করতেছে যে ও সাইকেলে যতটা প্যাট্রেল মারে দেখে তত পিছনের দিকে অগ্রসর হয়। মনে মনে করতেছে, মনে ভাবতেছে যে পিছন থেকে কি মনে টানতেছে। তো ও সাইকেল নামছে, নামার পর পিছনের দিকে তাকিয়ে দেখে কোনো কিছু নাই। পরে আবার সাইকেলে উঠছে, ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে চেনটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ও যখন ওই চেনটা তোলার জন্য সরাচর আমরা পিছনের দিকে তাকায় এত চেন তোলা লাগে, পিছনের দিকে যখন চেনটা যখন তুলতে গেছে, তোলার পর যখন পিছনের দিকে তাকাইছে, ও দেখতেছে যে বড় একটা অবায়ক, যেটা শুধু পাও আর বডি দেখা যাইতেছে, মাথা দেখা যায় না। হাতে অনেক রকম হিন্দুদের আপনি দেখতে পারবেন যে প্রতিমাদের যে একটা হাতে যে মুকুট থাকে, ওই ওটাকে কি যেন বলে এখন মনে নাই, ওটা হাতে নিয়ে ও দাঁড়ে আছে। ওই এই জিনিসটা দেখা ও দৌড় দিছে, দৌড় দিয়ে মাদ্রাসায় এসে ওজুখানার ওখানে ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পর যখন ছাত্ররা ওকে নিয়ে জ্ঞান ড্যান ফিরাইছে, ফিরানোর পরে যখন ওকে জিজ্ঞাসা করছে যে তোমার সাথে কি হয়েছে, পরে ও যখন এই ঘটনাটা বলছে কেউ বিশ্বাস করে নাই, বলতেছে তোমার এটা মনের ভুল। পরে ওখানে থেকে ওর প্রচুর জ্বর ওই রাত্রে, পরে জ্বরের কারণে ওকে বাসায় পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর ওর বাবা মা ওকে অনেক চিকিৎসা করতে হাসপাতালে নিয়ে গেছে, অনেক চিকিৎসা করছে, কোনোতেই ওর জ্বর কমতেছে না। তো ওর পাশের বাসার একজন খালা ছিল, খালার বোন আবার কবিরাজ, হে ওই সময় বাসাই ছিল। পরে ওনাক দিয়ে জিন হাজির করে যখন এই বিষয়টা বলল, জিন বলল যে ও এরকম শ্মশান থেকে হাড্ডির কয়লা নিয়ে আসছে, হাড্ডি নিয়ে আসে সেই জন্য ওর সাথে এরকম খারাপ কিছু ঘটতেছে। তো ওকে একটা তাবিজ দিল যে এই তাবিজটা যেন কখনো না হারাই। তখন ও তাবিজটা গলার দিয়ে যখন ও চলাচল করতেন, তরসরাচার 15-20 দিন ওরকম ভাবে কিছু হয় নাই। তে বৈশাখ মাস ছিল, তখন বৈশাখী মেলা। তে বৈশাখী মেলাতে ওদের গ্রাম থেকে 3-4টা গ্রামে পর বৈশাখী মেলা। তে বন্ধু বান্ধব মিলে ও মেলাতে গেছে। মেলাতে যাওয়ার পর সরাচার মেলাতে ওর রাত 12টা হয়ে গেছে। তো ওর মেলার পাশেই ওর একটা বন্ধুর বাসা ছিল। তো ওর বন্ধু বলল যে আজকে রাতে এখানে তুমি থেকে যাও। পরে বলল যে না না, আমি যদি এখানে আজকে থাকি আমার আম্মু বকা দিবে, আমার কালকে ভোরে মাদ্রাসা আছে, মাদ্রাসায় যাব। তে ও ওখানে না থাকে, তে ও একা একাই রওনা দিছে। রওনা দেওয়ার পর কিছুক্ষণ আসার পর ও অনুভব করতেছে যে ওর পিছে পিছে কে যেন হাঁটতেছে। তে ও ওরকম সরাচর কিছু না মনে করে, ও একটু সাহসী টাইপের ছিল, কিছু না মনে করে ও ধীরে ধীরে ওর গন্তব্যের দিকে অগ্রসর হইতেছে। ঠিক যখন দুইটা গ্রাম পার হয়েছে, পার হওয়ার পর ও দেখতে পাইতেছে একটা বুড়ি, আনুমানিক 70 থেকে 75 বছর বয়সের বুড়ি হবে, মাজা বেকা লাঠি দিয়ে হাঁটতেছে ওর সামনে দিয়ে হাঁটতেছে। ও দেখতে পায়া বলতেছে যে দাদিমা আপনি এত রাইতে এখানে কই যাইবেন? ও বলতেছে যে আমি তো মেলায় গেছিলাম, আমি তো রাস্তা ভুলে গেছি, আমাকে তুমি একটু এইদিকে এগিয়ে দাও। যে ওই বুড়িমা যেদিকে এগিয়ে দিবে বলছে ওই দিকটা হলো শ্মশানের দিকটা। ও আবার অতটা তো খেয়াল টিয়াল করে নাই, না করে ওই শ্মশানের দিকে ওই বুড়িমাকে এগিয়ে দিয়ে আসতে। ওই বুড়িমাকে যখন শ্মশানের ঠিক আগের মুহূর্তে যখন এগিয়ে দিয়েছে, এগিয়ে দেওয়ার পরে বলতেছে যে দাদিমা আপনি চলে যান, আমি এখন বাসায় বিলে যাব। তখন ওই বুড়িমা যখন ও বুড়িমার থেকে ও যখন পিছনের দিকে ঘুরছে, এমন তো অবস্থায় ওই বুড়িমা ওর হাতটা ধরছে। হাতটা ধরলে ও যখন ঘুরে উঠছে, ঘুরে ওইটা দেখে যে ওই বুড়িমার চোখে লাল রক্তর মতো কি যেন ভেসে ওকে আক্রমণ করবে। এমন তো অবস্থায় ও একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে তো ওখানেই অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর ও রাস্তার উপর যখন পড়ে আসে, ওই দিক দিয়ে রাত আনুমানিক 2টার দিকে যে মেলার যে দোকানদাররা ওনারা বাসায় ফিরতেছে। ফেরার পর যখন ওকে দেখতে পাইছে রাস্তায়, ওকে তো কেউ চেনে না। পরে ওর পকেটে ফোন ছিল, ফোন থেকে ওর ফ্যামিলিতে ফোন দিয়ে জানাইছে। জানানোর পর ওর ফ্যামিলির লোক এসে ওকে নিয়ে গেছে। ওখান থেকে ওর অনেক জ্বর আবার কমে না। পরে রাজশাহী থেকে, আমাদের সিরাজগঞ্জ জেলায় রাজশাহী থেকে একটা বড় হুজুর আনা হয়েছে যে ওর সাথে এরকম ঘটনা বারবার ঘটতেছে। পরে যখন হুজুর এনে জিন হাজির করার পর যখন ওই জিন যেরকমভাবে বলতেছে যে ওরে তো আমি কোনো ক্ষতি করি নাই, ও আমার কেন ক্ষতি করলো? ও সাহস দেখায়, ও শ্মশান থেকে হাড্ডি নিয়ে আসে, ও সাহস দেখায়। সাহস দেখায় ভালো কথা, ও আমার সকল জিনিসপাতিগুলো ফেলে দিছে, ওর এত বড় সাহস। পরে যখন ওই জিনের মাধ্যমে ওই অবয়বের কাছে যখন মাপ চাওয়া হয়, বলে যে ভুল করছে মাদ্রাসার ছাত্র, ভুল করছে, ছোট মানুষ বুঝতে পারে নাই, তুমি ওকে মাফ করে দাও। পরে বলছে যে ওকে আমি মাফ করে দিতে পারি একটা শর্তে, ও যেন তোমরা 5 কেজি দুধ, কলা আর মিষ্টি জাতীয় জিনিস ওই যে বট গাছ আছে শ্মশানের কাছে ওইখানে রেখে আসবা। পরে যে বিষয়গুলা বলছে ওখানে রেখে আইছে, তে ও এমন একটাই দুষ্ট ছেলে ছিল যে ওইখানে যেগুলো জিনিস রেখে আইছে ওইগুলো জিনিস ও আবার ওর বন্ধুদের সাথে শেয়ার করছে যে এইরকম এরকম জিনিস ওনে রেখে আসব। ওর বন্ধুরা ওই জিনিসগুলো ওখান থেকে সরিয়ে নিছে। সরে নেওয়ার পর ওর বন্ধুরা যখন সরিয়ে নিছে, ওর অসুস্থ তো আর কমে না, ওরে অনেক ডাক্তার দেখাইছে কমে না। পরে হুজুরকে যখন ফোন দিয়ে বলল যে হুজুর আপনি বললেন যে ওখানে এগুলো জিনিস দিয়ে আসলে নাকি ওর রোগ ভালো হবে, ওর তো আর রোগ বেশি হইতেছে। পরে হুজুর আবার আসতেছে, আবার আসলো। আসার পর ওর আবার জিন হাজির করলো। জিন হাজির করার পর যখন জিনকে বলল, পরে জিন যখন বলল যে আপনি যেগুলো জিনিসপাতি দিবার বলছিলেন ওর বাবা মা সবগুলো জিনিসই ওখানে দিয়ে আইছিল, কিন্তু ও ওর বন্দুক দিয়ে ওই জিনিসগুলো ওখান থেকে সরে নিছে। পরে বলতেছে আমি আর ওকে ছাড়বো না, ওকে মেরেই ফেলবো। অনেক রিকোয়েস্ট করার পর যখন কোনো কিছু না শুনলো, শেষে বলতেছে যে একটা কারণে ওকে আমি ছাড়ে দিতে পারি, সেটা হলো ও যদি এই গ্রামটা ছেড়ে দেয়। পরে বলতেছে ও এই গ্রাম ছেড়ে দিয়ে ও কোথায় যাবে? পরে বললো যে কোথায় যাবে সেটা আমি জানি না, ও যেন এই গ্রামের থেকে চলে যায়। পরে সরাচার যখন এই কথাটা বললো, আর বাবা মা শুনতে পারলো, বিষয়গুলা বুঝতে পারলো, তে ওকে যখন সবকিছু ওকে করে ওকে তাবিজ দেওয়ার পরে পানি পরে দিল, দেওয়ার পর হুজুর যখন চলে গেল, দুই একদিন ভালো। একদিন রাত্রে ও শুয়ে আসে, ও দেখতে পাইতেছে ওদের তো টিনের ঘর, যে দেখতে পাইতেছে টিনের উপর থেকে জানে হাঁটতেছে, ঢেলায় আবার হাঁটে, আবার আওয়াজ আসে। এরকম অবস্থায় ওরা যখন ওখান থেকে এইরকম অত্যাচার পাইতেছে, অত্যাচার সহ্য না করতে পেরে যখন গ্রাম থেকে ওখান থেকে চলে আইছে, তারপর সরাচার আর ওর সাথে এরকম ভাবে ঘটে নাই। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমার তৃতীয় ঘটনা যেটা আপনার সামনে শেয়ার করব। এটা আমার এক চাচা আমাকে সাথে শেয়ার করছে আপনাদের এখানে বলার জন্য। আমার চাচা উনার গ্রামের একজন রিক্সাওয়ালার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সরাচার রিক্সাওয়ালা উনি রাত ১০টার পরে রিক্সা চালায় না। তে একদিন অনেক দূর ভাড়া মারার জন্য গেছে, যাওয়ার পর রাত ১০টা হয়ে গেছে, আসতেছে। আগের ঘটনাটা মিনিমাম ২০০০ সাল বা ২০০২-০০০৩ সালের দিকে ঘটনাটা হবে। তে রিক্সাওয়ালা যখন রিক্সা চালিয়ে আসতেছে বাসার দিকে রওনা, সে মাঝপথে একটা হুজুর পাগড়ি পরা মানে হাত তুলে ইশারা বলছে যে ভাইয়া গাড়িটা ঠেকান। পরে উনি রিক্সা ঠেকাইছে, বলতেছে যে ভাই আমি বিপদে পড়ছি, আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু পাশের গ্রামে আমাকে একটু নেমে দিয়ে আসেন। যে ওই যে হুজুর যেটা, ওটা যেদিকে যাবে রিক্সাওয়ালা তার বিপরীত রাস্তা। সে বলতেছে ভাই আমাকে মাফ করবেন, আমি এত রাতে যাইতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, আমি বাসায় ফিরব। তখন ওই হুজুরটা অনেক রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করার পর যখন এক পর্যায়ে রাজি হয়েছে, অনেক ভাড়া দিবে বলছে, সেজন্য রাজি হয়েছে। পরে যখন হুজুরকে নিয়ে প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিট যখন রিক্সা চালাইছে, হুজুর ওই সময় ব্যানের পিছনে যে ছিল কোনো কথা বলে নাই। তো ওই ব্যানালা জিজ্ঞাসা করছে আঙ্কেল যে হুজুর কই যাবেন, বলতেছে আর একটু সামনে। এভাবে বলতে বলতে আর একটু সামনে যাইতে যাইতে একটা কবরস্থান পাইছে। পরে বলতেছে যে তুমি একটু দাঁড়াও, আমি কবরস্থান জিয়ারত করে আসি। পরে হুজুর বেনালা মনে করছেন যে হুজুর মনে হয় অনেক আমলদার লোক, এখানে মনে হয় কবরস্থান জিয়ারত করবে, যাই কি হবে। যখন কবরস্থান জিয়ারত করার জন্য যখন ওখানে গেছে, যাওয়ার পর দেখতে পাইতেছে যে হুজুর কবরস্থানের ভিতরে ঢুকছে, তারপর আর দেখা যায় না। না দেখে যাওয়ার পর ওখান থেকে অনেক সময় লেগে গেল, হুজুরটা আর ফেরে না। তে রিক্সাওয়ালা বেনওয়ালা যেটা, উনি ধীরে ধীরে কবরস্থানের দিকে রওনা হইল। তে রওনা হওয়ার পর উনি যখন কবরস্থানের গেট ভিতরে ঢুকবে, এমন তো দেখতেছে যে ওই যে হুজুরটা কবরের ভিতরে যায় কবর খুঁড়তেছে। খোঁড়ার পরে যে কবরের লাশটা যে খুঁড়ছে, এইটুক দেখা যে লাশটা নিয়া বসে আছে, বসে নিয়া ওই লাশের যে হাড্ডি গুলা ওগুলা চাবাইতেছে। চাবানের পর উনি এই দৃশ্যটা দেখা অনেক ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কিছু না বলে দৌড় দিয়ে উনার ব্যানের কাছে আইছে। আসার পরে উনি ব্যানের উপর অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর ওই হুজুরটা ওর কাছে এসে আইছে, এসে বলতেছে যে যা দেখলা তুমি দেখলা, এই কথাটা জানি কার কাছে শেয়ার করো না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। তে ব্যানাল্লা সরাসর অনেক ভয় পাইছে। ভয় পাওয়ার পর হঠাৎ করে রিক্সাওয়ালার ব্যানের পিছনে সেই হুজুরটা আর নাই, কই গেছে আর খোঁজ নাই। পরে এদিকে আবার ফজরের আজান দিয়ে হালাই, আজান সময় হয়ে গেছে, আজান দিয়ে হালাইছে। উনি সরাসর এদিকে বাসায় ফিরছেন। ওর পরিবার অনেক টেনশন করছে যে এত রাতে কই ছিলে। করার পর যখন ও ব্যানটা রাখছে, রাখার পর বাসায় আসে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর ওকে যখন অনেক জ্ঞান না ফিরল, পরে হুজুর নিয়ে আসলো। নিয়ে আসার পরে যখন জ্ঞান ট্যান ফেরানো হলো যে কি হয়েছে আপনার, এত রাত করে আসার পর অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফিরল না। পরে বলতেছে আমার সাথে কিছুই হয় নাই। ওই যে উনি একটা ভয় দেখে গেছে যে যদি আমার এই কথাটা কার সাথে শেয়ার করো তাহলে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এরকম অনেক মানুষ রিকোয়েস্ট করছে, উনি কার কাছেও কিছু বলতেছে না। এরকম করতে করতে সকাল প্রায় ১০টা ১০টা বেজে গেছে। তখন অনেক মানুষ ওকে ঘিরে ধরছে যে কি হয়েছে, যে তুমি অজ্ঞান হয়ে গেলা আর বলতেছ না। যখন ও বলতেছে কি হবে এত মানুষের মাঝে বললে, আমার তো কোনো ক্ষতি হবে না, ওটা ও ভুলে গেছিল বিষয়টা। পরে যখন এইগুলো কথা ওর সাথে শেয়ার করল, সবার সাথে শেয়ার করার পর ওই দিন রাত্রে ভালো মানুষ রাত্রে খাবার খাইছে। খাবার খাওয়ার পর যখন শুয়ে পড়ছে, সকালে উঠে দেখে উনি মৃত্যুবরণ করছে। এই রহস্যটা এখনো উদ্ধার হয় নাই যে কি কারণে উনি মৃত্যুবরণ করল। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি আমার চতুর্থ ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করব, যেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এটা 2020 সালের দিকে একটি ঘটনা। সিরাজগঞ্জ একটা মাদ্রাসায় আমি লেখাপড়া করতাম। সেই মাদ্রাসায় আমাদের মাদ্রাসাটা ছিল একদম কবরস্থানের সাথে। তে আমি সরাচর তখন আপনার বিশ্বকাপ ফুটবল খেলা 2022 সালে ফাইনাল খেলার দিন, ওই দিন ঘটনাটা ঘটেছে। ফাইনাল খেলা কিংবা সেমিফাইনাল খেলার দিন হবে। তে আমি ওখানে পর্দাতে খেলা দেখার জন্য আমার বন্ধু মিজান ছিল। তো আমাদের মাদ্রাসার থেকে প্রায় 20 মিনিট হাঁটা লাগতো। হাঁটার পর ওই পর্দাতে খেলা দেখার ব্যবস্থা করতো গ্রামের ভিতরে। তো আমি আর মিজান গেছি খেলা দেখতে। তো সরাচর তখন মাদ্রাসাটা ছুটি ছিল। মিজানের কথা বললে ও পাশের মসজিদে নামাজ পড়াইতো। তো তখন মাদ্রাসা ছুটি ছিল, আমরা দুজনই ছিলাম মাদ্রাসাতে। তখন খেলা দেখতে গেছি। খেলা দেখে আস্তে আস্তে আনুমানিক রাত 12টা ওইরকম বেজে গেছে। তে আমাদের মাদ্রাসার ওখানে আমি বর্ণনা দিই যে আমাদের ওই মাদ্রাসার দুই পাশ দিয়ে কবরস্থান, মাঝখান দিয়ে রাস্তা গেছে। তে আমরা যখন ওখানে আসলাম, আসার পরে দুজন গল্প করতে করতে আসলাম। আসার পরে একটা বিড়াল তা আমাদের সামনে দিয়ে যাইতেছে, আবার পিছে আসতেছে, সামনে যাইতেছে। আমরা ভয় টয় পাইনি, দেখতাম রাত করে বিড়ালটা যেতেই পারে, ও মনে আমাদের সাথে আমার পিছে লাগছে। পরে আমরা যখন মাদ্রাসার দিকে আসব, এমন তো অবস্থায় ওই দেখতে দেখতে ওই বিড়ালটা ওই যেন উদয় হয়ে, মানে উদাহ হয়ে গেল, আর ওটাকে আর খুঁজে পাইতেছি না। আমাদের কাছে লাইট ছিল, লাইট দিয়ে আমরা খোঁজাখুঁজি করলাম, পাই না। আমাদের মনে করলাম যে কোনো মনে হয় একটা জায়গার ভিতরে হারিয়ে গেছে, জঙ্গল ছিল ওখান দিয়ে আশেপাশে, ওখান দিয়ে মনে হারিয়ে গেছে। পরে আমরা দুজন মাদ্রাসা আসলাম। আসার পর আমরা শুইছি, যে শোয়ার আনুমানিক আধা ঘন্টা কি এক ঘন্টা পর আমাদের দরজায় ঠক ঠক শব্দ হইল। তে মিজানেকে আমি বললাম যে এত রাতে আবার কি আসবে, পুরো মাদ্রাসায় তো আমি আর তুমি, এত রাতে তো কি আসার কথা না। পরে বললাম যে ওখানে আবার অনেক রাস্তা, মানে ওখানে এমন একটা পরিস্থিতি মাদ্রাসা যে সরাচর কেউ ওই রাস্তা দিয়ে আসে না, হুট করে যদি কেউ আসলে আসলে, নাহলে না আসে। তে যখন দরজা ঠক ঠক করলো, পরে আমরা মনে হলাম কেউ মনে বিপদে পড়ছে রাত করে। পরে দরজাটা খুলে দিছি, খুলে দিয়ে দেখি কেউই নেই। পরে আবার শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর 10-15 মিনিট পর দেখি আবার ঠক ঠক শব্দ। পরে আবার খুলে দিয়ে দেখি আবার কেউ নেই। তো আমাদের ওই মাদ্রাসায় আবার দুইটা দরজা, ফার্স্ট দরজাতে ঠক ঠক করছে, আমরা সেকেন্ড দরজার দিকে। আমি মিজানেকে বললাম যে তুই আগেই দরজা খুলবি না, আমি সেকেন্ড গেট দিয়ে দেখব যে দরজা ঠক ঠক কে দেয়। পরে আমরা সরাচার এই দুজন প্ল্যান করলাম। প্ল্যান করার পর আমরা যখন ওই দরজার কাছে, পিছনের দরজার কাছে গেছি, যে যখন ঠক ঠক আওয়াজ হইল, তখন আমরা দরজা খুলে দেখি কোনো লোকই নাই, একটা শ্যামা যে ঠক ঠক করতেছে। আমরা দুজন তো অনেক ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পর আমি তো, আমরা দুজন দুজনই হাফেজ ছিলাম, দুজনই দোয়া কালাম পড়লাম, পাঠ করলাম। পাঠ করার পর আল্লাহ আল্লাহ পাঠ করার পরে যখন আমরা দুজনই লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম, ঘুম তো আর আসে না। ওই দিন সকালবেলা আমি আবার ওখানে এক বাসায় লজিক থাকলাম, বা জাগির যেটা বলে, খাওয়া দাওয়া করতাম। তো আমি ওই বাসায় খাওয়া দাওয়া করার জন্য বাসায় গেছি। বাসায় খাওয়া দাওয়া করার পর সকাল 9টার দিকে মাদ্রাসায় ফিরছি। তো আমাদের মাদ্রাসা আবার কবরস্থানের ওয়াল ছিল লম্বা, ওই ওয়ালের উপর দিয়ে হাঁটা যাইত। ওই ওয়ালের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমি শেষ মাথা পর্যন্ত গিয়ে ওখানে বসে আছি। তো আমি ওখানে বসে আছি, আমাদের ক্লাস সকাল 10টায়। তো আমি ওখানে তখন বাজে আনুমানিক 9:30 দিকে, যে আধা ঘন্টার সময় আছে এখানে বসে থেকে একটু বাতাস উপভোগ করতেছি। এমন তো অবস্থায় আমি বলতে পারবো না কি যেন একটা, মানে বাতাস এসে আমার শরীরে লাগে, ওখান থেকে ওয়ালের উপর থেকে আমাকে ফেলে দিল। তো আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার আর জ্ঞান নাই। তো ওখানে ছিল একটা রাস্তা, মানে চিকন রাস্তা, মানুষের সরাচর ওই রাস্তা দিয়ে চলাফেরা খুব কম করতো। তো এক কৃষক বা গ্রামের যেগুলা আমরাকে বলি যারা ক্ষেত খামারে কাজ করে, ওনারা কাজ করতে যখন গেছে, যাওয়ার পরে ওনারা আমাকে ওখানে দেখছে যে আমি শুয়ে আছি, আমাকে ওখান থেকে তুলে নিয়ে জ্ঞান ট্যান ফেরার পরে আমাকে জিজ্ঞাসা করলো তুমি এখানে কেন। পরে বললাম যে আমি এখানে বসে আছি, তারপর আমি বলতে পারবো না। পরে মাদ্রাসা আসলাম, বড় হুজুরের কাছে কথাগুলো শেয়ার করলাম। শেয়ার করার পর হুজুর আমাকে দোয়া কালাম পরে ফু দিলেন, পানি পড়া দিলেন, আমি খেলাম। খাওয়ার পরে চলাচল দুই একদিন আর ওই ঘটনাটা কিছুই ঘটে নাই আমার সাথে। তারপর আমি কিছুদিন পর আমাদের মাদ্রাসাতে বৃহস্পতিবার দিন মাদ্রাসা থেকে ট্যুরে যাবে ঘুরতে, তে আমি ঘুরতে যাওয়ার কথা ছিল, তবে আমার কোনো একটা কারণে আমি ঘুরতে যেতে পারিনি। মাদ্রাসায় সবাই ঘুরতে গেছে, আমি আর আমার ওই বন্ধু, ওর মসজিদ ছিল, মসজিদ থেকে ছুটি পায় নাই, সেজন্য ও ঘুরতে যায় নাই। তা আমরা দুজনে শুয়ে আসি, শুয়ে আসার পরে দেখি মাদ্রাসার ভিতরে একটা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এতটাই কান্নার আওয়াজ, মানে মনে হচ্ছে যে এই মাত্র যখন বাচ্চা হওয়ার পর যেভাবে কান্নে কান্না করে ওইভাবে কান্নার আওয়াজ। তা মাদ্রাসা সরাচার মাদ্রাসা আশেপাশে তো কোনো বাড়ি ঘরও ছিল না, একটা বাড়ি ঘর ছিল তা অনেক দূরে, ওখানে কোনো বাচ্চা নাই। তা আমি মিজানকে বললাম যে মিজান, এই আওয়াজটা কই থেকে আসে, চল বাইরে যাই। তে ও ভয় পাইতেছে, আমিও ভয় পাইতেছি, বললাম যে যাই হোক আজকে দেখবো এই আওয়াজটা কই থেকে আসে। পরে আমরা দুজন ধীরে ধীরে যখন রুম থেকে বের হলাম, বের হওয়ার পরে দেখি আওয়াজটা ছাদের ও কান থেকে আসতেছে। পরে আমি ওই ছাদের দিকে অগ্রসর হইলাম, অগ্রসর হয়ে যখন আমাদের মাদ্রাসা ছিল একটা একতলা, উপরে ছাদ সিস্টেম ছিল, আমরা যে ছাদের রেলিং এর ওই সাইডে দাঁড়াইছি, দেখতে পাইতেছি যে সুন্দর এক মহিলা বাচ্চা কোলে নিয়ে ওই রকম, মানে বাচ্চা ওই কান দিতেছে ওই কোলে নিয়েছে। তে যখনই আমরা ওইদিকে উকি দিছি, আমাদের সাথে মানে ওই মহিলার চোখ পড়ে গেছে, পড়ে গেলে আমরা ওখান থেকে একটা দৌড় দিছি, দৌড় দিয়ে মাদ্রাসা আইসে আইসি। আসার পরে দেখি যে পিকনিকে যারা মানে গেছিল ট্যুরে ওরা ফিরে আইসে। পরে হুজুরের সাথে ঘটনাটা শেয়ার করলাম, হুজুর যেভাবে আমাদের বলল যে এখানে অনেক জিন টিন থাকে, তবে তোমরা ভয় করো না, তোমাদের কোনো ক্ষতি করবে না। তারপর থেকে আর আমাদের সাথে আমি ওখান থেকে চলে আসলাম, আসার পরে তারপর আর আমার সাথে কোনো ঘটনা ঘটে নাই। এই ছিল আমার চতুর্থ ঘটনা। এখন আমার শেষ ঘটনাটা বলছি, পঞ্চম ঘটনা, আমার শেষ ঘটনা। এটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা, আমার সাথেই প্রশিক্ষণগত অবস্থায় আছে। এটা হলো অমাবস্যার রাতের একটা ঘটনা। আমার বন্ধু যখন ওনার গ্রামে লেখাপড়া করতেন, লেখাপড়া করার পর যখন ঢাকায় একটা চাকরির জন্য ইন্টারভিউ দিবে, তো ইন্টারভিউ দিবে আমার সাথে একসাথে লেখাপড়া করত। লেখাপড়া করার সময় ও আমাকে শেষ রাতে আমরা যখন ঘুম থেকে উঠছি, ওঠার পরে দেখতেছি যে ও ব্যাগ ট্যাগ গইসা নিয়ে ও ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকাতে আসবে। আমাদের সিরাজগঞ্জে আপনি জানতে পারবেন যে রেল স্টেশনটা অনেক দূরে, আপনার যমুনার আশেপাশে, যেখানে আমরা কোয়াড্ডা রেল স্টেশন বলি, যে ওখানে আর সকাল ছয়টার দিকে ট্রেন ছিল, তো আসবে। তে আমরা বললাম যে এখন তুই যাস না, অমাবস্যার রাত, অনেক শুনছি যে অমাবস্যার রাতে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে। তে ও আমাকে বলল যে ভূত কথা, ভূত বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। ও আমাদের কথাটা না শুনে ও রওনা দিল। একটা দুই মিনিট যাওয়ার পর আমাদের ওইখানে আবার বাসের সেকু আছে, ওই বাসের সেকুতে পার হওয়া লাগে। ও সরাচার ওই বাসের সেকুর উপর যেই উঠছে, ও দেখতে পাইতেছে যে ওই সেকুটা এমন ভাবে মানে দোল খাইতেছে যেটা বলার মতো না। ও এটা দেখে ও দৌড় দিছে, দৌড় দেওয়ার পর যখন ও বাজারে আইসে, ওই বাজারে চার রাস্তার একটা মোড় ছিল, ওখানে একটা কেজি স্কুল, এখন নাই তখন ছিল, ওই কেজি স্কুলের ভিতরে থেকে দেখতে পাইতেছে যে একটা কুকুর, এমন বড় একটা কুকুর যেটা আমরা ওই ছোট বাসুরের মতো দেখি, মনে করলাম বাসুর যেরকম উঁচা ওইরকম কুকুর ওকে তাড়া করতেছে। ও একটা দৌড় দিয়ে এসে আমাদের সামনে এসে যখন পড়ে গেল, আমরা ওকে নিয়ে পানি ঢাললাম, ঢালার পরে জ্ঞান ফেরার পর ও আমাদের সাথে এইগুলো ঘটনা শেয়ার করলাম। এটা ছিল আমার শেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ ভাই, ভীষণ ভালো লাগছিল আপনার কাছ থেকে স্টোরিগুলো শুনতে। নিশ্চয়ই আবারও কোনোদিন দেখা হলে শুনবো আপনার কাছ থেকে অন্যান্য অভিজ্ঞতাগুলো। শুভকামনা রইল আপনার জন্য। কথা হচ্ছিল একজন বন্ধুর কাছ থেকে, শুনছিলাম তার সাথে ভৌতিক কিছু ঘটনা ঘটেছে এবং সে কিছু কালেক্ট করেছে, সেই ঘটনাগুলো কেমন লাগলো আপনাদেরকে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে বেশ কিছু আমার কাছে কমেন্টও চলে আসে। আমি যদি একটু ফেসবুকে যাই দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছে মনির ভাই, বলছে ভাই ভৌতিক গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে, আমিও একদিন আসবো আপনাদের এই অনুষ্ঠানে। আসলে সিম্পল একটা কাজ করেন, যদি আপনার কাছে ঘটনা থাকে তাহলে দ্বিধা কিসের, দ্বন্দ্ব কিসের? এই যে এত এত বন্ধুরা, মাদ্রাসার বন্ধু, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, চাকরিজীবী মানুষ যারা আছেন, গৃহিণীরা, এরাও তো আসতেছেন, আপনি কেন আসবেন না? জাস্ট যেটা করবেন, আপনার মোবাইল ফোনে মেসেজ চলে যাবেন, কে টাইপ করবেন RBS, একসাথে লিখবেন RBS, স্পেস দিয়ে আপনার নাম, আর একটা গ্যাপ দিয়ে আপনার লোকেশন, মানে কোথায় কোন এলাকায় থাকেন, জাস্ট এলাকার নামটা লিখবেন, আর একটা স্পেস দিয়ে আপনি কি করেন, ধরেন স্টুডেন্ট হলে লিখে দিবেন স্টুডেন্ট অফ কলেজ, মাদ্রাসা অর ইউনিভার্সিটি, জব করলে শুধু জবটা লিখলেই হবে, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফটা লিখলেই হবে, লিখে পাঠিয়ে দিবেন 2696 9 8 number. থ্যাংক ইউ সো মাচ। এই যে এই ধরনের কমেন্টস গুলো আমাদের অনেক ভালো লাগে যে আপনারা শোনেন এবং কমেন্ট করেন। অনেক আছে বছরের পর বছর ধরে দেখে, কোনোদিন না SMS করে না কমেন্ট করে, বাট আপনি যে একটু ডিফারেন্ট এর জন্য আপনাকে ধন্যবাদ। ফয়সাল ভাই জয়েন করেছে কুমিল্লা দাউদকান্দি থেকে, হাই দাদা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তিন বন্ধু মিলে তোমার ভূত স্টুডিও প্রোগ্রামটা শুনছি, বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ। সাদ্দাম ভাই বলছে আজকে প্রথম স্টোরি যিনি বলেছেন তার ঘটনাগুলো তার বেশ ভালো লাগছিল, অনেক অনেক ধন্যবাদ। সো রাইট নাও একটা ছোট্ট ব্রেকে যাব, আমি ব্রেকের পর যখন ব্যাক করব তখন কিন্তু আজকের এই এপিসোডের আরো একজন গেস্ট ওয়েট করছে আপনার সাথে, এবং হোপফুলি আজকে আরো অনেকগুলো ভৌতিক ঘটনা আপনাকে শোনানো হবে এবং সেই ঘটনাগুলো আপনার শুনতে ভালো লাগবে। ট্রাস্ট মি, একটু সময় নিয়ে আমার কাছে থাকুন, আমার সাথে বাকিটা সময় কাটান, হোপফুলি আপনার ভালো লাগবে। আর আমাদের ব্রেকগুলো খুবই শর্ট টাইম হয়, সো এদিক ওদিকে না যেয়ে আমাদের সাথে থাকেন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning it twisted or brown potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning it twisted or brown potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আজ উদয় আছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। আজকে ব্রেকে যাওয়ার আগে আমি দেখছিলাম যে অনেক অনেক বন্ধুরা আমাদেরকে টেক্সট করেছে, আমরা কিছু টেক্সট পড়ে নিতে চাই। যেমনটা আমাদের সাথে জয়েন করেছে বন্ধু, নাম হচ্ছে সাব্বির, বলছে উদয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রথম স্টোরি টেলারের ঘটনাগুলো তার ভীষণ ভালো লেগেছে, সেটাও তিনি জানিয়েছেন। আমাদের সাথে জয়েন করেছেন মুনা, তিনি কুমিল্লা থেকে জয়েন করেছেন, দাদা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে জয়েন করেছে ফয়সাল ভাই, বলছে উদয় ভাই আজকে ঘটনাগুলো বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ভালো লাগছে শুনে আমাদেরও ভালো লাগছে। ফামি বলেছে আমি আসতে চাই ভূত স্টুডিওতে, খুবই সিম্পল একটা কাজ করে আপনি চলে আসতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে যদি আপনার কাছে ঘটনা থাকে, ধরেন প্যারানর্মাল কিছু ঘটনা, ভৌতিক ঘটনা, সংখ্যা হতে পারে দুইয়ের অধিক, তিনটা বা চারটা হতে পারে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটছে, আবার এমন হতে পারে যে না এগুলো আপনার সাথে ঘটে নাই, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনি জানেন, লাইক হতে পারে এটা আপনার বাবার সাথে, মার সাথে, বা কোনো পরিচিত মানুষের সাথে ঘটে যাওয়া কোনো একটা ভৌতিক ঘটনা, আপনি সেই ঘটনাগুলো জানেন, এরকম আপনার কাছে তিন চারটা ঘটনা আছে, অথবা আপনি নিজেই ফেস করছেন এরকম প্যারানর্মাল কিছু স্টোরি আপনি জানেন, সেগুলো আপনি শেয়ার করতে চান রেডিওতে আইসা, জাস্ট যেটা করবেন আপনার কাছে থাকা মোবাইল ফোন তার মেসেজে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS, RBS একসাথে লিখবেন, স্পেস দিয়ে নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, টাইপ করে সমস্ত পাঠাবেন আমার ঠিকানা 26969 এই নাম্বারে। আমি আবারও বলছি RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। রাইট নাও আমাদের সাথে আমাদের আজকের এই এপিসোডের সেকেন্ড যে গেস্ট, তিনি কিন্তু কানেক্টেড হয়ে গেছেন, আমরা এখন তার সাথে পরিচিত হব। কি নাম ভাই আপনার?
আমি ভাই ইরফান মাহমুদ ফয়সাল।
ফয়সাল, ফয়সাল কোথেকে আসছেন ভাই?
আমি পুরান ঢাকা বংশাল থেকে আসছি।
পুরান ঢাকা থেকে এসছেন, এই যে এই অনুষ্ঠানে আসার ইচ্ছেটা কেন হলো আপনার?
আমি প্রতিদিনই মাঝে মাঝে শুনতাম জাগো এফএম। তো একদিন রেডিও চলাকালীন অবস্থায় যখন আমি জাগো এফএম এই ভূতের স্টুডিও এটা এই শোটা যখন শুনতে পাই, তখন আমার থেকে মনে হলো যে আমারও তো জীবনে কিছু ঘটনা আছে, এটা শেয়ার করলে হয়তোবা আমি নিজে একটু হালকা হব, দর্শকদের মানুষও জানতে পারবে, দর্শকদেরও ভালো লাগবে, এই কারণে আমি আসা আর কি মূলত।
এক্সিলেন্ট। ফয়সাল আজকে এসেছে আমাদের সাথে, যুক্ত হয়েছে পুরান ঢাকা থেকে, ঢাকার বাড্ডাতে চলে আসছে শুধুমাত্র আপনাদেরকে কিছু স্টোরি শোনানোর জন্য। আই হোপ ওর স্টোরিগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। সো আর দেরি না করে চলেন আমরা এবার ফয়সালের কাছে যাই এবং তার কাছ থেকে তার জীবনের সেই ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শুনে আসি। শুনি একদম প্রথম থেকে, শুনবো আপনার স্টোরিগুলো আমরা।
ওকে ভাইয়া, আমি আমার প্রথম ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। আমার প্রথম ঘটনাটি অবশ্যই দর্শকদের অনেক ভালো লাগবে আশা করি। তো প্রথম ঘটনাটি হলো, আমি তখন মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, অর্থাৎ হেফজ বিভাগের ছিলাম। 2009 সালে আমি নাজরা বিভাগে অ্যাডমিট হই, দেন এক দুই বছর পর অর্থাৎ 2011 সালের দিকে আমি হেফজ বিভাগের মধ্যে ট্রান্সফার হই। তো ওখানেই আমার সাথে মূলত এই ঘটনাটি ঘটে। আমাদের ভবনটা ছিল ছয়তলা ভবন, আমরা থাকতাম পাঁচতলার মধ্যে। তো আমার, আপনারা অবশ্য সকলেই জানেন যে হেফজ বিভাগের মধ্যে স্টুডেন্টদের যেভাবে সিট দেওয়া হয় থাকার জন্য, শোয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, সেগুলো অবশ্য এক হাত কিংবা এক হাত থেকে একটু বেশি, অর্থাৎ সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড ওয়াইজ তারা সিঙ্গেল ভাবেই লাইন সারিবদ্ধভাবে তারা শুয়ে থাকেন কিংবা বিশ্রাম করে থাকেন। তো আমার সিটও ঠিক তেমনি তাদের মধ্যে, তাদের সাথে একসাথে ছিল। আমার সিটটা অবশ্য দরজার পাশে, অর্থাৎ যে দরজা দিয়ে, যে দরজা দিয়ে রুমের মধ্যে ঢুকবে কিংবা বের হবে সেই দরজার সাথেই, অর্থাৎ একটু পাশেই আমার সিটটা ছিল। আর আমার সিটের সামনাসামনি একটা জানালা ছিল। তো এটা অবশ্য একটা হল রুমের মতোই ছিল। তো আমার পাশের জন আমাকে একদিন বলল যে দেখো, এখানে মানে ওখানে কয়েকজন স্টুডেন্ট, তারা বাংলাদেশ এবং ভারতের ম্যাচ ছিল, তারা খেলা দেখতে যাবে, খেলা দেখতে যদি যায় তারা যদি রাত করে ফিরে আসে, তুমি যদি দেখো যে রাত ভীষণ রাত হয়ে গেছে কিংবা 12টা 1টা বেজে গেছে কিংবা 2টা বেজে গেছে, এই সময় যদি তুমি দরজা খোলা থাকো তুমি অবশ্যই কিন্তু দরজা অফ করে দিও, আর নতবা হতে পারে কোনো বিড়াল কিংবা ইঁদুর, মানে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলেও ঘটতে পারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো অবশ্য আমার এই কথাটা আমার মাইন্ডের মধ্যে সেট আপ করা ছিল। তো উনি যখন বলল যে কোনো ঘটনা ঘটলেও ঘটতে পারে, এই কারণে আমার মনের মধ্যে একটা ভয় ভীতি একটু ছিল আর কি, বেশি ছিল না, মানে কিছুটা আমি একটু আতঙ্কের মধ্যে ছিলাম, ছোট মানুষ এই জন্য আর কি। তো আমি ঠিকই দেখলাম রাত আপনার 1টার দিকে দরজা খোলা, এখনো তারা আসেনি খেলা দেখে। তো আমি চিন্তা করলাম থাক আর একটু সময় হলে হয়তোবা চলে আসবে, থাক আমি আর দরজাটা অফ করার দরকার নাই। আর আমার সামনে যে জানালাটা ছিল সেই জানালাটা খোলা ছিল। সো পরবর্তীতে আমি যখন ঘুমানোর ট্রাই করলাম কিংবা ঘুমাতে যাব, এমন সময় আমার, আমি ফিল করলাম আমাকে কেউ চেপে ধরছে, অর্থাৎ এমনভাবে চেপে ধরছে যে আমি ডান কাতও হতে পারি না, বাম কাতও হতে পারি না, কিন্তু আমি একটু একটু চোখ খুলতে পারি। সেই একটু করে চোখ খোলার মধ্যে ঘোলাটে ভাবে আমি জানালা দিয়ে দেখতে পাচ্ছি যে কিছু একটা মানে আমাকে টানছে, আমাকে আকর্ষণ করছে, কিন্তু আমি এটা কি জিনিস স্পষ্টভাবে দেখতে পাইনি, অর্থাৎ এটা কোনো কিছুই ছিল না, জাস্ট একটা ব্লার সিস্টেম একটা দেখা যাচ্ছিল। তো এটা দেখে আমি একটু ঘাবড়ে যাই, অর্থাৎ আমি ফিল করতে পারি যে আমাকে কেউ চেপে ধরছে। আমরা অবশ্য এটাকে বোবাজিন বলে থাকি, বোবাজিন মাদ্রাসা স্টুডেন্টদেরকে একটু বেশি ডিস্টার্ব করে থাকে। তো আমরা বোবাজিন মনে করে আমি মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, মানে ওই অমত অবস্থায় আমি মনে মনেই, অর্থাৎ আমি ফিল করছি যে আমি, আমাকে কেউ চেপে ধরছে, এমত অবস্থায় আমি আয়াতুল কুরসিটা আমি পড়া আরম্ভ করে দিই। যখন আয়াতুল কুরসি 3-4 আয়াত যখন আমি পড়তে শেষ করি, তখনই দেখা যায় কি আস্তে 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 আমাকে ছেড়ে দিচ্ছে। তারপরে আমি ঠিকঠাকভাবে একটু নড়েচড়ে উঠি, ওঠার পর আমি একটু উঠে বসি। আমি বললাম এটা কি হচ্ছে, এটা কি কোনো আমার মনের ভয় ভীতি হতে পারে নাকি কি হতে পারে এটা। তো পরে চিন্তা ভাবনা করলাম যে হতে পারে আমার মনের ভয় কিংবা কনফিউশন কিংবা ভুল কিছু হতে পারে, থাক সমস্যা নাই, ব্যাপার না। এটা চিন্তা ভাবনা করে আমি আবার ঘুমানোর ট্রাই করি। আবার যখন ঘুমানোর ট্রাই করি, সেম একই অবস্থা, অর্থাৎ কেউ আমাকে এসে চেপে ধরছে, একটু চোখ লেগে আসলেই কেউ আমাকে এসে চেপে ধরে আমি নড়াচড়া করতে পারি না, ডানকাতো হতে পারি না, বামকাতো হতে পারি না। ঠিক আবার সেম কিছুভাবে আমি জানালার বাহিরের দিক দিয়ে আমি ব্লার সিস্টেম কিছু একটা দেখতে পাই। তো পরবর্তীতে আমি আবার সেই আয়াতুল কুরসি পড়া স্টার্ট করে দিই। আয়াতুল কুরসি যখন পড়া স্টার্ট করে দিই তখন আস্তে আস্তে আমাকে আবার ছেড়ে দেয়। তো এরকম যখন দুইবার হয় আমি আবার উঠে বসলাম। আমি চিন্তা ভাবনা করতে লাগলাম এটা কি হচ্ছে আমার সাথে, এটা কেন ঘটছে। তো পরবর্তীতে আমি অনেকক্ষণ যাবো চিন্তা ভাবনা করে আমার ঘুম আসছে না, পরবর্তীতে আমি আয়াতুল কুরসি পড়লাম, চার কুল পড়লাম, তারপরে দিয়ে আরো বিভিন্ন কোরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করে যেভাবে সিস্টেম ওয়াইজ নিজেকে একটু কন্ট্রোলে আনা যায় কিংবা এই এই সিচুয়েশন থেকে বাহিরে এসে একটু কেমনে রেস্ট করা যায় তার জন্য আমি প্রিপারেট হওয়ার একটু চেষ্টা করলাম কিংবা প্রিপারেট হলাম। পরবর্তীতে আবার আমি ঘুমালাম, আবার যখন ঘুমানোর ট্রাই করলাম আবারও সেম অবস্থা। এবার আমি অনেকটা প্রস্তুত ছিলাম যে আমাকে ধরলে মাত্রই আমি কি এখান থেকে নড়ে যাব, সরে যাব। তো আবারও আমাকে যখন চেপে ধরে আমি তাড়াতাড়ি হুটহাট করে মানে শক্তি দিয়ে নিজের শক্তি যতটুকু ছিল ততটুকু দিয়ে নড়ে চড়ে উঠে আমি বসে যাই। বসে একদম মশারির ভিতরে ছিলাম আমি, মশারির বাহিরে বেরিয়ে যাই। তারপর বেরোনোর পরে দেখি দরজা খোলা, দরজা খোলা। এখন উনি যে ভাইটা যে আমাকে বলছিল যে তুমি যদি দেখো রাতে গভীর রাতে যদি দরজা খোলা থাকে তাহলে অবশ্যই অফ করে দিবা, সেই কথাটা তখন আমার মনে আসলো। আচ্ছা এটা তো অফ করা দরকার ছিল মনে হয়, এই কারণে হয়তো বা কিছু ঘটলে ঘটতে পারে। তো আমি কি করলাম দরজাটা অফ করে দিলাম। অফ করে দিয়ে কিন্তু আর ওখানে শুই নেই, কারণ আমার থেকে কনফিউশন লাগছে এখানে আমার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে কিংবা কিছু একটা ঘটছে। তো সেজন্য আমি ওখানে তিনটা লাইন ছিল সিরিয়াল বাই সিরিয়াল, তো আমি মাঝখানের লাইনের মধ্যে গিয়ে ওখানে চার পাঁচজন একসাথে সিরিয়াল বাই ছিল তারা কিন্তু মশারি টাঙ্গাই নাই, তাদের গরম লাগছিল বিধায় তারা মশারি ছাড়াই চার পাঁচজন একসাথে সিরিয়াল বাই বসেছিল। তারপর আমি কি করলাম তাদের মাঝখানে গিয়ে একজনকে একটু হাতে চেপে দিয়ে অর্থাৎ একটু সাইড করে সরিয়ে দিয়ে আমি তাদের মাঝখানে শুয়ে গেলাম। তো ওখানে শোয়ার পর আমি মনে করলাম যে এখানে হয়তো বা আমার একটা কমফোর্ট জোন, হয়তো বা এখানে আশপাশে চার পাঁচজন আছে একসাথে, কোনো মশারিও টাঙ্গানো নাই, হয়তো বা এখানে হয়তো বা কোনো ধরনের প্রবলেম হতে পারে না। তো আমি যখন আবার ওখানে ঘুমাতে গেলাম আমার কানের সামনে এসে কেউ যেন ফিস 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 করে কিছু একটা বলছে। তো এটা যখন আমি শুনতে পাই আমি আবার উঠে যাই। আমি বললাম এ তো দেখি মহা মুশকিল। আমি আবার বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করা যায়। আমি আবার আয়াতুল কুরসি পড়লাম, আয়াতুল কুরসি পড়ার পরে আবার ওখানে শোয়ার একটু ট্রাই করলাম, আবার সেম অবস্থা। আমার কানের সামনে এসে কেউ অর্থাৎ আপনারা হয়তো বা জানবেন জিনদের কিন্তু একটা আলাদা ভাষা থাকে, যারা জিন তাদের কিন্তু একটা পার্সোনাল যেমন মানুষের ভাষা থাকে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ভাষা থাকে, ঠিক তেমনি জিনদের একটি ভাষা থাকে। তো তারা আমার মনে হয় তাদের ভাষা মতেই হয়তো বা কিছু একটা ফিস ফিস করে আমার কানের মধ্যে এসে বলছিল। তো আমি আর ওখানে থাকি নাই, ওখানে না থেকে আমি উঠে একটু মাঝখান দিয়ে অর্থাৎ রুমের মাঝখান পথে গেলাম। মাঝখান পথে গিয়ে দেখি দুইজন সিনিয়র বড় ভাই তারা একজনের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, সে অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছে, আরেকজন তার সাথে মানে গল্প করছে, মানে শুয়ে শুয়ে গল্প করছে এবং অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছে, তার অ্যান্ড্রয়েড ফোনের দিকে তার ফোকাস ছিল। তো আমি তাদেরকে গিয়ে বললাম ভাই এমন এমন সমস্যা হইতেছে আমার সাথে, আমাকে যদি আপনাদের পাশে যদি একটু রাখতেন আজকে রাতের জন্য, আমার একটু সমস্যা হচ্ছে, আমার একটু প্যারানর্মাল যেটাকে বলে আর কি এই ধরনের হয়তো বা একটু সমস্যা হচ্ছে। তো বললো আচ্ছা ঠিক আছে তুমি পাশে ঢুকে যাও। অর্থাৎ তারা দুইজনে কিন্তু এক বেডের মধ্যে ছিল, মশারিও ডাবল মশারি ছিল, ডাবল মশারি বলতে মশারি সিঙ্গেল একটি, তবে মশারিটা বড় ছিল, ডাবল এক বেডের মধ্যে তারা দুজন ছিল। তো আমি মশারির মধ্যে ঢুকে এক পাশ হয়ে শুয়ে যাই। তো এক পাশ হয়ে শোয়া মানে তাদের বাম সাইডে আমি শুই, অর্থাৎ তারা দুজন ডান পাশে আমি হতলাম বাম পাশে। তখন বাম পাশে যে শুয়েছিলাম মশারিটা, আমি যখন আবার ঘুমাতে যাই মশারিটা আমার কানের সামনে এসে কানের সাথে লেগে, অর্থাৎ মনে হচ্ছিল যেন কোনো মানুষ মশারির বাহির থেকে আমার কান বরাবর এসে কিছু একটা আমাকে বলছে, ওই সেম ভাবে ফিস 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 কি কি কথাগুলো বলছে। এটা যখন আবার হলো আমি আবার থতমত খেয়ে আবার উঠে যাই, উঠে বসে যাই। বললাম, ভাই আমার এই পাশে থাকতেও সমস্যা হচ্ছে, আপনার ভাই আমাকে মাঝখানে দেন, আমি তাদেরকে এই কথা বলি। এই কথা বলার পর ওরা বললো, আচ্ছা ঠিক আছে, তুমি মাঝখানে থাকতে চাচ্ছ, ঠিক আছে মাঝখানেই থাকো। তারপর মাঝখানে যখন শুই তখন কিছুটা কমফোর্ট ফিল করি এবং নিজেকে একটু সুস্থি মনে করে আমি ওখানে কি কমফোর্ট ভাবে আমি ঘুমাতে পারি রাতে। তো তারপরের দিন আমি এটা যে ভাইটা বলছিল যে তুমি রাতে যদি গভীর রাতে যদি দরজা খোলা দেখো তাহলে বন্ধ করে দিও, আমি তার সাথে এই ব্যাপারটা শেয়ার করি। তার সাথে শেয়ার করার পর সে আমাকে বলে, তোমার মনের ভয় ছিল, আমি তোমাকে বলছি কারণ হয়তোবা তোমার মনের ভয় ঢুকে গেছে, কিন্তু আমি জানি আমার সাথে কি ঘটছিল। তো পরবর্তীতে এটা আমি হুজুরকে জানাই। হুজুরকে জানানোর পর হুজুরে বলল সেম কথা, বলে কি এটা তোমার হয়তোবা মনের ভয় ছিল কিংবা তুমি ভুল কিছু দেখছো, আর হয়তোবা তারা এটা ক্লিয়ারলি আমাকে বলতে চাচ্ছিল না কারণ আমি হয়তোবা পরবর্তীতে ভয় পেলেও পেতে পারি, কারণ তখন তো অনেক ছোট ছিলাম, ছোট মানুষ ছিলাম এই কারণে। তো হুজুরে বলল, আচ্ছা ঠিক আছে তুমি ভয় পেয়েছো কোনো ব্যাপার না, আমি তোমাকে একটু ঝাড়পুক করে দিই। তো পরবর্তীতে তিনি কোরআন শরীফের কোরআন শরীফ খুলল, কোরআন শরীফ খুলে ওখানে কিছু আয়াত, তারপরে কোরআন শরীফের কিছু আয়াত পড়ে, তারপর স্পেশাল কিছু দোয়া দুরুদ পড়ে উনি মাটির মধ্যে কিভাবে তিন চারবার হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে আমাকে একটু ঝাড়পুক করে দিল। তো তারপর থেকে ইনশাআল্লাহ মোটামুটি আমার আর কোনো ধরনের সমস্যা হয়নি, আমি ভালোই ছিলাম। এই ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। এই দ্বিতীয় ঘটনাটি ঘটে থাকে আমার এক রিলেটিভের বন্ধুর সাথে। আমার যে রিলেটিভের কথা বলছি তার বয়স অবশ্যই 50-55 এমন হবে, অবশ্যই অনেক বৃদ্ধ বয়স। তো তার এক বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটে থাকে। তো সেও একজন মাদ্রাসা স্টুডেন্ট ছিল, যখন সে মাদ্রাসায় পড়াশোনা করত তখনকার ঘটনা। তো মাদ্রাসার মধ্যে আমরা সকলেই জানি যে দুই ধরনের ডিপার্টমেন্ট থাকে, অর্থাৎ ডিপার্টমেন্ট বলতে অর্থাৎ দুই ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে হেজ বিভাগ আর একটা হচ্ছে কিতাবখানা যেটাকে বলা হয়, অর্থাৎ এটা আলিয়া মাদ্রাসার মধ্যে বেশিরভাগ থাকে। তো সেই ছেলেটি সেই মানুষটি পড়তেন আলিয়া মাদ্রাসার মধ্যে। আলিয়া মাদ্রাসার মধ্যে পড়াকালীন তাদের এক্সাম চলছিল, তাদের হয়তোবা এটা ফাইনাল এক্সাম এই ধরনের কিছু একটা হতে পারে, অনার্স ওখানে তো ফাজিল বলা হয়, আমরা যেটাকে কলেজের ভাষায় যেটাকে আমরা অনার্স বলি সেটা মাদ্রাসার ভাষায় বলা হয় ফাজিল, অর্থাৎ এটা ডিগ্রি সমমান। তো তিনি হয়তোবা ফাজিল পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, তাদের এক্সাম চলছিল। তো কোনো এক এক্সামের আগের দিন এই ঘটনাটি ঘটে থাকে। তো যখন তারা প্রিপারেশন নিচ্ছিল এক্সামের জন্য, পরবর্তী এক্সামের জন্য মাদ্রাসার মধ্যে তাদের নিজস্ব সিটের মধ্যে বসে, নিজস্ব বেডের মধ্যে বসে, তখনই একটি ঘটনা ঘটে থাকে। সে ঘটনাটি হচ্ছে তারা ডাবল বেডের মধ্যে দুজন থাকত, ডাবল বেডের মধ্যে দুজন থাকত এবং একসাথেই পড়াশোনা করত, তাদের ফ্রেন্ড বন্ডশিপটা অনেকটাই ভালো ছিল। তো একদিন রাতে মেবি হতে পারে 2 কিংবা 2:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। তারা পড়াশোনা করাকালীন রাত গভীর হয়ে 2:30 এমনটা হয়ে যায়। তো 2:30 এমনটা হয়ে যাওয়ার পর একজনে বলে, অর্থাৎ আমার সেই রিলেটিভের ফ্রেন্ড বলে, আমি এখন ঘুমায় যাব আর পড়ব না, তুই লাইটটা অফ করে দে। তো এখন কালকে এক্সাম দিতে হবে, দেরি করে ঘুমালেও আবার সমস্যা। এই কারণে সে করলো কি, পাশের জন যে ছিল সে গিয়ে লাইটটা অফ করে দিল। তো অফ করে দেওয়ার পর তারা দুজনেই ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে শুয়ে গেল। তো আমার রিলেটিভের যে ফ্রেন্ড ছিল সে অলরেডি ঘুমের মধ্যেই ছিল। এখন পাশের যে জন ছিল সে আমার রিলেটিভের ফ্রেন্ডের অবস্থা দেখে সে উঠে বসে, অর্থাৎ এই আধা ঘন্টা এক ঘন্টা পর সে উঠে বসে, সে পাশের মধ্যে টেবিল ছিল, মানে হাতের ওখানে একটা সিটের এই খাট সিস্টেম থাকে, খাটের পাশেই টেবিল থাকে, ওই টেবিল থেকে বই নিয়ে এভাবে চোখের সামনে এনে, অর্থাৎ আমরা বই পড়ার জন্য এভাবে ধরি না, দুই হাত দিয়ে এভাবে ধরে সে বসে পড়াশোনা করছে, কিন্তু অন্ধকারে পড়াশোনা করছে। অন্ধকারে কিভাবে পড়াশোনা করছে? তার চোখ থেকে এক অলৌকিক, কিংবা এটাকে যাই বলেন, প্যারানর্মাল বলেন বা অলৌকিক বলেন, তার চোখ থেকে এক ধরনের একটা রশ্মি, একটা আলো বইয়ের মধ্যে এসে পড়ছে, আর সেই রশ্মির মাধ্যমেই সে বই, অর্থাৎ সে স্টাডি করছে পরবর্তী এক্সামের জন্য। তো পাশের যেজন ছিল সে তো ঘুম। কিছুক্ষণ পর যখন পাশের যেজন আছে, রশ্মি যখন বইয়ের মধ্যে পড়ে, আমরা অবশ্যই দেখি একটা আলো যখন কোথাও এভাবে দেওয়া হয় তখন কিন্তু আশপাশে মোটামুটি একটু আলো দেখা যায়। তখন সে পাশের জন কিছুটা এটা অনুভব করতে পারলো, আশপাশে কোথাও আলো জ্বলছে, এটা অনুভব করে সে একটু ডান পাশ যখন হলো তখনই দেখতে পেল যে পাশের যেজন আছে তার চোখ থেকে, দুই চোখ থেকে রশ্মি বেরোচ্ছে এবং সেই রশ্মির মাধ্যমে সে স্টাডি করছে। এটা দেখে সে খুবই খুবই আতঙ্কিত হয়ে পড়ে এবং সে চিন্তা ভাবনা করতে লাগে, আসলে কি আমি এখন একে কিছু বলবো নাকি এটা আমার দেখার ভুল। সে অনেকক্ষণ যাবত এই জিনিসটা লক্ষ্য করে, কিন্তু যে বই পড়ছে তার কোনো আশপাশে খেয়াল করার কোনো কিছুই নাই, সে পড়তেই আছে। তো পরবর্তীতে সে বলে, আচ্ছা না থাক, পরবর্তী কালকে এক্সামের সময় তার থেকে হয়তো বা জিজ্ঞেস করে নিব পরের দিন। এভাবে বলে সে শুয়ে যায় আর ওকে ডিস্টার্ব করে না, যদিও সে ঘুমাতে পারে না এটা দেখে, তবুও তার সাথে আর এই ব্যাপারে ওই রাতে আর কোনো কথা বলেনি। তো তারপরের দিন হয়, এক্সাম দেয়। এক্সাম দেওয়ার পর এক্সাম হল থেকে বের হই, রুমের মধ্যে এসে তার সাথে দেখা হয়। এখন তারা অবশ্য ফ্রেন্ড, তারা তো একজন অবশ্য অপরজন থেকে জিজ্ঞেস করবে, তোমার তোর এক্সাম কেমন হয়েছে কিংবা আমার এক্সাম এমন হয়েছে, তারা একে অপরজনের সাথে কথা বলে। তো কথা বলতে বলতে সে বলে, একটা কথা জিজ্ঞেস করব, অর্থাৎ যার চোখ থেকে রশ্মি বেরোচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল, বলে একটা কথা জিজ্ঞেস করব। বলে কি? হ্যাঁ বল। কালকে রাতে তুই যে শুয়েছিলি, অর্থাৎ আমরা তো ঘুমাই গেছিলাম, তোরে বলছিলাম লাইট অফ করে দিতে, তুই লাইট অফ করে দিয়ে তুই ঘুমাই গেছিস, আমরা একসাথে ঘুমাই গেছিলাম, তো পরবর্তীতে আমি যেটা দেখলাম এটা কি সত্য? বলে কি দেখছস? বলে কি, তুই দেখলাম বই হাতে নিয়ে তোর চোখ থেকে আলো বেরোচ্ছিল, একটা রশ্মি বেরোচ্ছিল, সেই রশ্মির মাধ্যমে তুই পড়াশোনা করছিলি। বলে কি তুই দেখছস? আচ্ছা। এইভাবে একটু কিছুক্ষণ চুপ থেকে নাকি সে বলল, আচ্ছা শোন, তুই যেহেতু দেখছস আমি তোকে নিষেধাজ্ঞা দিচ্ছি, এটা যাতে কেউ জানতে না পারে। বলে কি কেন, কি হয়েছে? বলে এটা হচ্ছে আসলে তুই বুঝবি না। বলে কি, বল বুঝবো। তো অনেকক্ষণ যাবো জিজ্ঞেস করার পরে সে বলে, অ্যাকচুয়ালি আমি হলাম আসলে প্রকৃত মানুষ না। আমরা সকলেই জেনে থাকি মাদ্রাসার মধ্যে কিন্তু জিনের ছেলে পুলেরাও কিন্তু মানুষ রূপে এসে পড়াশোনা করে থাকে, আমি কিন্তু আসলে প্রকৃতপক্ষে মানুষ না, আমি মানে জিন আর কি। আল্লাহ তাআলা তো মানব জাতি এবং জিন এই দুইজনের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে অনেক রেফার করেছেন, বলেছেন, এরশাদ করেছেন। তো বলে আমি হলাম জিন, আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার জন্য আসছি, আমার পড়াশোনা শেষ হলে, এই ফাজিল এক্সাম শেষ হলেই আমি এখান থেকে চলে যাব। বলে এর মধ্যে এই এক্সাম চলাকালীন অবস্থায় কিংবা আমি যতদিন আছি ততদিন থাকা অবস্থায় তুই যদি কারোর সাথে এই কথা শেয়ার করস তাহলে তুই ক্ষতিগ্রস্ত হবি, অর্থাৎ তাকে একটু আতঙ্কের মধ্যে একটু ভয় দেখাই। বলে কি, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ থাকবে ঠিকই, কিন্তু কখনোই এই কথাটি কারোর সাথে শেয়ার করতে পারবি না। বলে কি, আচ্ছা ঠিক আছে। তো এক্সাম শেষ হলো, এক্সাম শেষ হওয়ার পর রেজাল্ট দিল, সব কিছু হলো। এক্সাম শেষ হওয়ার পর সেই ছেলেটি নাকি আর মাদ্রাসার মধ্যে দেখা যায়নি, অর্থাৎ সে বাড়িতে, অর্থাৎ এক্সাম শেষ হলে তো একটা ছুটি থাকে, বাড়িতে চলে যাওয়ার একটা সিজন থাকে, তো বাড়িতে যাওয়ার পরে সে কখনো আর ফিরে আসেনি। তারপর তার সাথে নাকি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল কিন্তু কোনো খবর পায়নি। পরবর্তীতে সে যখন দেখছে যে এই ছেলেটি আর আসছে না, পরবর্তীতে সে এই ঘটনাটি তার ফ্রেন্ড সার্কেল আরগুলা যারা আছে তাদের সাথে শেয়ার করে, তারপর তার মধ্যে আমার যে রিলেটিভ আছে তার সাথেও এই ঘটনাটি শেয়ার করে থাকে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। তৃতীয় ঘটনাটি ঘটে কিন্তু আমার সাথেই, সেটা হচ্ছে আমি নিজেই রিয়ালাইজ করি, সেটা হলো আমরা সকলেই জানি এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা একে অপরের ভালো দেখতে পায় না এমন কিছু ধরনের মানুষ আছে। অর্থাৎ কেউ যদি একটু গ্রো করতে চাই, একটু ভালো কাজে যাই, কিংবা একটু ভালো কাজ করে নিজেকে একটু একটা পজিশনের মধ্যে নিয়ে যেতে চাই, তাকে কিভাবে দাবাই দেওয়া যায় সেই চিন্তার মধ্যেই লেগে থাকে। তো এ ঘটনাটি ঘটে অবশ্য আমার সাথে। আপনারা সকলেই জানেন ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু একটা আছে, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক যেটাকে কালো জাদু বলা হয়। তো এই কালো জাদু বলতে কিছু একটা আছে, এই কালো জাদু কিন্তু আসলেই করা যায়। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যার ফলে তিনি কিছুদিন অসুস্থ ছিলেন কিংবা জ্বরে আক্রান্ত ছিলেন। কিন্তু এই ম্যাজিকটা করা কুফরি, এটা যারা করে থাকেন তারা কাফের হিসেবে গণ্য হবে, অর্থাৎ তারা মুসলিম কম থেকে বেরিয়ে যাবে, তারা কাফের হিসেবে গণ্য হয়ে যাবে। এটা যে করে সে তো কাফেরই এবং যে করাই সেও কাফের, দুজনই মুসলিম থেকে নন মুসলিমে চলে যায়। তো আমার সাথে যা ঘটছিল তা হলো, আমি কিছুদিন আগে সৌদি আরব যাই। সৌদি আরব একটা কফি শপের মধ্যে আমি কিছুদিন যাবত কাজ করেছিলাম। তো বেশি দিন হয়নি, এই রিসেন্টলি গিয়েছিলাম। প্রথম দুই মাস ভালোই যাচ্ছিল। প্রথম দুই মাস যাওয়ার পর পরবর্তীতে আমি রিয়ালাইজ করতে পারি আমার সাথে, অর্থাৎ আমার বিহেভিয়ার, আমার আচার আচরণ এর মধ্যে পরিবর্তন ঘটতেছে, কিংবা আমি অলৌকিক টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষকেই যেন আমার মনে হচ্ছে এটা মানুষ না, এটা হলো মানে কোনো আকৃতি, কিংবা মানুষরূপে আমার সামনে আসছে, আমার সাথে কথা বলতেছে, এই ধরনের কোনো আকৃতি কিংবা এই ধরনের আমার একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো আমি এটা চিন্তা করলাম হইতে পারে এটা সাইন্টিফিক্যালি, আমার সাইন্টিফিক্যালি যেটা ব্যাখ্যা অনুযায়ী বলা যায় সেটা হলো মেডিকেল রিপোর্টের মধ্যে যেটা মেডিকেলি যেটা বলা হয় সেটা হলো হেলুসিনেশন, কিংবা ব্রেনে প্রেশার থাকার কারণে হয়তোবা এই ধরনের কিছু একটা বলা হয়ে থাকতে পারে। কিন্তু আমি এটা অনেক রিয়েলাইজ করছি, অনেক রিয়েলাইজ করার পরে আমি বুঝতে পারছি এটা আসলে কোনো ধরনের এই ধরনের কিছু ছিল না, এটা যেটা ছিল সেটা হলো ব্ল্যাক ম্যাজিক। তো আমি প্রথম দুই মাস ভালোই যাচ্ছিল। তো দুই মাস পর থেকেই আমি আমার আচার আচরণ, আমার চলাফেরার মধ্যে আমি নার্ভাস ফিল করতে থাকি। অর্থাৎ কারোর সাথে কথা বলতে গেলেই আমার মনের মধ্যে একটা কেমন ভয় 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 এই ধরনের কাজ করে থাকে, আর মনে হয়ে থাকে যার সাথে কথা বলছি সে আসলে মানুষ না, সে হতে পারে অন্য কেউ, অর্থাৎ জিন, এই ধরনের কিছু একটা হতে পারে। তারপর আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন কেন যেন মনে হয় আমার রাস্তাই শেষ হচ্ছে না। অর্থাৎ আমি চোখ দিয়ে সামনে এভাবে দেখে থাকি অবশ্যই তা ঠিক, কিন্তু আমার রাস্তা শেষ হচ্ছে না, আমি হাঁটতেই আছি, মানে হাঁটছি ডান পাশ, অর্থাৎ আমি যে মনে ফিল করছি আমি যে জায়গার মধ্যে ছিলাম ঠিক সেই জায়গার মধ্যেই ঘুরে ফিরে আবার আসছি। এটা যখন আমি রিয়েলাইজ করতে পারলাম কি রে এটা আমার সাথে কেন হচ্ছে, আমি এটা বারবার অনেকবার আমি মানে এই জিনিসটা খুঁজে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। আমি অনেকদিন যাবত এটা ফেস করেছি এবং দুই সপ্তাহ গেল, তিন সপ্তাহ গেল আমার সাথে সেম ঘটনা। অর্থাৎ আমি কোথাও যেতে চাচ্ছি হঠাৎ মনে হলো যে আমার রাস্তা শেষ হচ্ছে না, আমি হাঁটতেছি কিন্তু আমার রাস্তা শেষ হয় না, আমি যে জায়গার মধ্যেই আসি ঠিক ঘুরে ফিরে আমি আবার সেই জায়গার মধ্যেই চলে আসতেছি, কিন্তু আমার রাস্তা শেষ হচ্ছে না, অনেক স্লো হয়ে গেছি যেটাকে বলা হয়। তো এটা আমি অনেকদিন যাবত ফেস করেছিলাম। এটা ফেস করার পরে আমি কারোর সাথে এই ব্যাপারটা শেয়ার করি নাই। তারপরে একদিন তখন কিছুদিন আগে শবে বরাত কিংবা শবে মেহরাজ এমন একটা রাত, রজনী হবে মনে হয় শবে বরাত, শবে বরাতের রাতে আমি কি করলাম, ওখানে একটা মসজিদ ছিল, সেই মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলাম। তো সেই মসজিদের মধ্যে শবে বরাতের নামাজ, আমি আমার ডিউটি আওয়ার ছিল 12টা পর্যন্ত, আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে 2টার দিকে কিংবা 1:30টার দিকে আমি মসজিদে গেলাম নামাজ পড়তে। তখন মসজিদের মধ্যে কেউ একদম নিরিবিলি, কেউ ছিল না, একটা মানুষও ছিল না, কিন্তু মসজিদ খোলা ছিল, মসজিদ একদম ওপেন ছিল। তো আমি দরজা খুলে মসজিদে ঢুকলাম, প্রবেশ করলাম, প্রবেশ করে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার সময় আমি ফিল করছিলাম যে যখন আমি নামাজ পড়ছিলাম তখন মসজিদটা অনেক বড় ছিল, অনেক বড়, হিউজ পরিমাণে বড় মসজিদ ছিল। আমি ফিল করছিলাম, অর্থাৎ আমি শুনতে পাচ্ছিলাম যে উপরের ওখান তো ডেকোরেটেড করা থাকে মসজিদগুলো, ওই ডেকোরেটেডের ভিতর থেকে কেউ মানে নড়াচড়া করছে, অর্থাৎ একটা প্যারানর্মাল এক ধরনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিছু একটা নড়াচড়া করছে আর একটু আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো এটা শুনে আমি মনে করলাম যে হয়তো পারে এটা আমার মনের ভুল, যাই হোক কোনো ব্যাপার না। তো আমি আমার নামাজ আদায় করতে শুরু করলাম, নামাজ আদায়ে ব্যস্ত থাকলাম। তো নামাজ আদায় শেষ করলাম, শেষ করার পর ওই ওই ওটা কিছুক্ষণ পরপরই কিন্তু নড়ছে, অর্থাৎ আওয়াজ আসতেছে, কিছুক্ষণ পরপরই মনে হচ্ছে কেউ কথা বলতেছে আবার আওয়াজ আসতেছে, অথচ উপরে ডেকোরেটেড করা, ডেকোরেটেড ভিতরে অর্থাৎ ডেকোরেশন করা, ইন্টেরিয়র বলে না ওই ইন্টেরিয়র করা। তো ওখানে দেখেই মনে মানে বোঝার কোনো অপেক্ষা রাখে না যে ওখানে কিছু একটা থাকতে পারে, কিন্তু তবুও আমি আওয়াজ শুনছিলাম, ঠক 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 এই ধরনের আওয়াজ আসছিল। তারপর আমি কি করলাম, একটা কোরআন শরীফ নিলাম। কোরআন শরীফ নেওয়ার পরে আমি কোরআন শরীফ পড়া যখন আরম্ভ করলাম ওই আওয়াজটা আরো বেড়ে গেল। আমি এটা দেখে কিংবা শুনে আমি আরো হতবত হয়ে আমি আতঙ্কিত হয়ে গেলাম। আমি কি করলাম, কোরআন শরীফ রেখে দৌড় দিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে আসলাম। যখন আমি মসজিদ থেকে একদম দৌড় দিয়ে বের হয়ে দেখি তিনটা বিড়াল আমার সামনে দাঁড়ায় আছে, অর্থাৎ একটা মাঝখানে আর দুইটা দুই পাশে। এই বিড়ালগুলো দেখে আমি আরো কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, আরো আতঙ্কিত হয়ে গেলাম। আমি সেই তিনটা বিড়ালকেই মানে ধরাইলাম, আমি ধরার চেষ্টা করলাম, আমি মানে ফেস করছি, আমি ব্রেন কিন্তু আমার ঠিক ছিল, আমি সব কিছু বুঝতে পারছিলাম যে আমার সাথে কি ঘটছে। আমি তবুও তাদেরকে ধরাইলাম, তাদের পিছনে আমি ছুটলাম। ছুটার পরে এটা কোন দিকে যাচ্ছে এটাও আমি ফলো করলাম, দেখলাম কি কোন একটা গাড়ির নিচে গিয়ে বসে আছে। আমি বললাম এটা হইতে পারে আমার মনে বুঝার ভুল, বললাম দৌড় কিছু হবে না, আমি আবার ঢুকি। আবার ঢুকার পরে আমি আবার কোরআন শরীফ নিয়ে পড়া শুরু করলাম, আবার সেম অবস্থা, অর্থাৎ এইবার এমন ভাবে আওয়াজ করছিল মনে হচ্ছিল যে আমার এই মাথার ভিতরে, অর্থাৎ মাথার ভিতরে কে যেন এসে জোর করে এভাবে ধরে রাখছে ভিতরে, অর্থাৎ মাথার ব্রেনের ভিতরে এমন ভাবে ধরছে যে মানে আমি কোনো কিছু চিন্তা করার অপেক্ষা কোনো কিছু চিন্তাই করতে পারতেছিলাম না। তো পরবর্তীতে আমি আবার কিছুক্ষণ পড়ার পরে ওখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে বাইরে চলে আসি। চলে আসার পরে আমার যেখানে বাসা ছিল, আমার যেখানে বেড ছিল, আমি সেখানে চলে যাই। তো চলে যাওয়ার পর আমি পরবর্তীতে তা রিয়েলাইজ করতে লাগলাম যে আসলে আমি চিন্তা করতে লাগলাম এটা আসলে কি ঘটতে পারে, কি হয়েছিল এটা আসলে কি। অনেকদিন যাবৎ আমি প্রথম দুই মাস ভালোই যাচ্ছিল, ভালোই কাটাচ্ছিলাম, হঠাৎ করে দুই মাস পরে এসে আমার সাথে এমনটা কেন হচ্ছিল। তো এটা নিয়ে আমি অনেকদিন যাবৎ চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, আর এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে অনেকটা মানসিকভাবেও আমি ডিপ্রেস যেটাকে বলে ওই ভেঙে পড়ছিলাম। এখন ডিপ্রেসেও ছিলাম, সাথে আমার সাথে বদনজর কিংবা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় এই ধরনের কিছু একটা আমার সাথে লেগেছিল। তো এমন সময় এটা যখন ঘটে তখন আমি হঠাৎ করে বলি আমি এই ব্রাঞ্চে কাজ করব না, আমাকে অন্য একটা ব্রাঞ্চের মধ্যে ট্রান্সফার করে দেন। বলে কি কেন, তার রিজন দিয়েছিলাম এই ব্রাঞ্চের মধ্যে ভিতর থেকে, অর্থাৎ ওখানে একটা হোল ছিল, ব্রাঞ্চের মধ্যে মাঝখানে একটা হোল ছিল যেটা নর্দমার হোল, ওই নর্দমা থেকে মাঝে মাঝে পানি আসে, এটার এক্সকিউজ দিয়ে আমি ওই জায়গাটা পরিবর্তন করার জন্য ওই জায়গাটা পরিবর্তন করে অন্য একটা জায়গার মধ্যে আমি শিফট করলাম। ওখানে একজন ম্যানেজার ছিল, সেই ম্যানেজারের সাথে কথা বলে তো আমাকে অন্য জায়গার মধ্যে ট্রান্সফার করা হলো। সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর অর্থাৎ সেম অবস্থা, আমাকে কোনোভাবে পিছু ছাড়ছে না, জায়গা পরিবর্তন করলাম। আর আমি একজন মাদ্রাস স্টুডেন্ট, দোয়া দরুদ মোটামুটি আমার জানা আছে, সবগুলা পরেও আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছিলাম না, অর্থাৎ মনে আমি ফিল করতে পারছিলাম যে আমার সাথে অস্বাভাবিক কিছু একটা ঘটতেছে, যাই ঘটতেছে অস্বাভাবিক ঘটতেছে, কোনো কিছু স্বাভাবিক মনে হচ্ছিল না, এটা আমি ফিল করতে পারতেছিলাম। তো পরবর্তীতে অন্য জায়গায় যেখানে ট্রান্সফার করলাম সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর সেখানে ছিলাম কিছুদিন। কিছুদিন থাকার পরে আমি আবার বললাম আমি এখানে থাকবো না, আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেন, এই বলে আমাকে অন্য জায়গার মধ্যে আবার ট্রান্সফার করে দিল। তারা বিরক্তবোধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমিও এই ট্রান্সফারের কথা কেন বলছি এটাও আমার মাথায় আসতেছে না, এটা আমি পরবর্তীতে রিয়ালাইজ করছি। অর্থাৎ এটা আসলে আমি বলি না, আমার পরবর্তীতে রিয়ালাইজ করছি, অর্থাৎ আমি চাপে পড়ে প্রেশারে পড়ে আমাকে দিয়ে কেউ বলাচ্ছে, এই ধরনের একটা অবস্থা ক্রিয়েট হয়েছিল আমার মনে হচ্ছিল। তো তারপর আর কি গেলাম, এই আমি বললাম যে আমি হজ করতে যাব, তখন রমজান মাস চলছিল, রমজানের মেবি 25 কিংবা 26 রমজান কিংবা 23-24-25 এই ধরনের কোন রমজান। আমি বললাম যে আমি হজ করতে যাব, আমরা হজ করব, ওই রমজানের সিজনে সবাই হজ করার একটা ছুটি পেয়ে থাকে। তো আমি আমার ছুটিটা নির্ধারণ করলাম 23 রমজান কিংবা 24 রমজান এই ডে এই সময়ের মধ্যে। আমি বললাম আমি উমরা হজ করতে যাব। তো বলে আচ্ছা ঠিক আছে যাও, কোনো ব্যাপার না। তো উমরা হজের সময় উমরা করার জন্য আমি যখন যাচ্ছিলাম তখনই আমার সাথে এই ঘটনাটি ঘটে। অর্থাৎ আমি ওখানে একটা সিকো নামে একটা প্লেস আছে, আমি দাম্মামে ছিলাম, দাম্মাম সিকো নামে একটা প্লেস আছে, সেই সিকোর মধ্যে গিয়ে আমি একটা বাস কাউন্টারের টিকিট কাটি। ওই বাস কাউন্টারের টিকিট কাটার পর আমি বাসে উঠলাম, সব কিছুই আমার থেকে স্বাভাবিক মনে হচ্ছিল, অর্থাৎ মনে হচ্ছিল আমি ঠিক আছি, কোনো সমস্যা না। বাসে উঠলাম, বাসে ওঠার পর বাস যখন রানিং হলো, ঠিক ঠিক আমার পাশেই একজন ছিল, সে হলো চিটাগংয়ের, আমার ডিস্ট্রিক্টেরই সে চিটাগংয়ের ব্যক্তি ছিল। তো সে নাকি ওখানে জেলে, অর্থাৎ জেলে মাছ ধরতো আর কি, কোম্পানির মাছ ধরে না, ওরকম কোম্পানির মাছ ধরে কোন এক সাগরের মধ্যে ওখানে কিছু আর্ন করত। তো সে আমার পাশে বসেছিল, তার সাথে অনেকক্ষণ যাবে কথাবার্তা বললাম, কথাবার্তা বলে পরে আমার সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পর যখন বাস যখন রানিং অবস্থায় থাকে, হজ মক্কা শরীফে যাইতে ওখানে প্রায় 13-14 ঘন্টা এরকম লেগে থাকে, 13-14 ঘন্টা 15 ঘন্টা এরকম লেগে থাকে। তো বাস রানিং হয়েছিল, রানিং হওয়ার পর ওই মক্কা শরীফ যাওয়ার আগে মাঝখানে সময়টাতে একটু ব্রেক দেয় নাস্তা পানি এগুলো করার জন্য। তো নাস্তা পানি করার জন্য যে ব্রেকটা দেওয়া হয়েছিল, সেই ব্রেকের মধ্যে আমরা সবাই বাসের মধ্যে যারা ছিলেন, যাদের কিছু খাবার প্রয়োজন, তারা এক্স্যাক্টলি একটা ওদের যারা বাস চালায় ওখানে তাদের জানা থাকে যে কোথায় ওখানে বুফিয়া বলে, কোথায় বুফিয়া আছে, কোথায় খাবার হোটেল আছে। ওখানে কিন্তু সব জায়গার মধ্যে বুফিয়া কিংবা খাবার হোটেল দেখা যায় না, কারণ হাইওয়ে রোডের আশপাশে শুধু মরুভূমি আর মরুভূমি এই ধরনের দৃশ্য দেখা যায়। তো তাদের অবশ্যই জানা থাকে কোথায় বুফিয়া থাকে কিংবা কোথায় হোটেল আছে, কোথায় খাবার প্লেস আছে, এমন প্লেসের মধ্যে গিয়ে তারা গাড়িটা স্টে করে, ওখানে থাকে, থামায়। তো বাসের যাদের খাবার প্রয়োজন তারা বেরোয়, বেরোয়ার পরে খাবার দাবার যাদের খেয়ে থাকে, চা যাদের যা যা প্রয়োজন তারা খেয়ে থাকে। তো আমিও কিছু খাওয়ার জন্য ওখানে বাস থেকে নেমে একটা হোটেলে যাই, হোটেলে যাওয়ার পরে আমি জাস্ট এক কাপ একটা চা খাই। এক কাপ চা খাওয়ার পর আমরা তিনজনে মিলে চা খাইছিলাম, অর্থাৎ ওখানে আমরা তিনজন বাংলাদেশি ছিলাম। তো ওখানে চা খাওয়ার পরে যখন আমরা বাসে উঠি, বাস যখন রানিং করে তখন আমার মনে হয় বাস কিন্তু ভাবে দাঁড়ায় আছে, অর্থাৎ বাস এখন ছাড়বে, পিছনে ব্যাগ দিবে, বাস দাঁড়ায় আছে। আমি বাসের বাহিরে জানালা দিয়ে যখন বাহিরে তাকাই তখন দেখতেছি বাস চলতেছে, অথচ কিন্তু বাস দাঁড়ায় আছে। বাস দাঁড়ায় এটা দেখে আমি বললাম কি এটা আমার সাথে কি ঘটতেছে, বাস কিন্তু জায়গায়, বাস একদম স্টে করে আছে, অর্থাৎ কিছুক্ষণ পরে 5 মিনিট পরে বাসটা ছাড়বে, বাস দাঁড়ায় আছে। আমি যখন জানালা দিয়ে বাহিরে দেখি তখন দেখতেছি কি, তখন আমি ফিল করতেছি কিংবা দেখতেছি আমার চোখ দিয়ে আমি স্পষ্টভাবে দেখতেছি বাস চলতেছে, অর্থাৎ রানিং অবস্থায় দেখা যায় না যে গাছপালা অতিক্রম করে যাচ্ছে, অতিক্রম করতেই আছে করতেই আছে, আমি এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে অতিক্রম করতেছে, অর্থাৎ মরুভূমি অতিক্রম করতেছে, সবকিছু আমি দেখতে পাচ্ছি। এটা যখন আমার সাথে ঘটে আমি কি করলাম, তাড়াতাড়ি বাস থেকে নেমে যাই। নেমে যাওয়ার পরে দেখলাম আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গার মধ্যেই আছে। তো আমি এটা গিয়ে ড্রাইভারকে বললাম, আমি ড্রাইভারের সাথে বার্গেনিং করতে লাগলাম। ড্রাইভার ছিল অবশ্য সুদান থেকে, অর্থাৎ সুদানে একটা দেশ আছে, সেই দেশের ড্রাইভার ছিল। তো আমি তাকে বলতে লাগলাম, মানে আপনি কেন এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ায় আছেন, কেন বাস ছাড়তেছেন না? আমাদের সমস্যা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, এটা বলি নাই, আমাদের সমস্যা হচ্ছে কখন বাস ছাড়বেন। ওনার সাথে কথা বলতে গিয়েও আমি তার সাথে ভালোভাবে কথা বলতে পারতেছিলাম না। তো উনি ওখানে প্রায় 10 মিনিট যাবত, কিংবা আমি কথাটা বলার পর 10 মিনিট যাবত সে আরো সময় নিছে, বলে কি আফটার 10 মিনিটস এখান থেকে ছাড়বো। বললাম আচ্ছা ঠিক আছে। আমি কি করলাম, আবার বাসের মধ্যে উঠে পড়লাম। এখন বাসের মধ্যে উঠে যে আমি বসলাম, আমার মনে হচ্ছিল, অর্থাৎ আমি ফিল করছিলাম যে, অর্থাৎ সে 10 মিনিটের কথা বলছে, আমার মনে হচ্ছিল আমি অনেকদিন যাবত এই বাসের মধ্যে আমি জার্নি করতেই আছি, অর্থাৎ এই বাসে আবার এই জায়গার মধ্যে আমি অনেকদিন যাবত আছি। এটা যখন আমি ফিল করতেছিলাম তখন আমি আবার বাস থেকে নেমে যাই, আমি তার সাথে এক প্রকার মানে ঝগড়া লেগে যাবে এই ধরনের অবস্থা। তাকে আমি বারবার কাউন্টার দিচ্ছিলাম যে আপনি কেন লেট করতেছেন, সে আমার সাথেও বিরক্ত হয়ে যায়। তো পরবর্তীতে অনেক কথাবার্তা বলার পর সে বাসটা ছাড়ে। বাসটা ছাড়ার পরে পরবর্তীতে যখন দেখলাম আবার বাস রানিং অবস্থায়, তারপর বাহিরে যখন দেখলাম সবকিছু স্বাভাবিক, তখন আমি মনে মনে একটু স্বস্তি বোধ করলাম। স্বস্তি বোধ করে একটু ঘুমানোর ট্রাই করলাম, কিন্তু ঘুম আসেনি, মানে কোনোভাবে ঘুমাতে পারছিলাম না। আশপাশে যারা মানুষ ছিল তাদের সাথেও ভালোভাবে কথাবার্তা বলতে পারতেছিলাম না, অবিশ্বাস্য মনে হচ্ছিল সবকিছু। পরে এই মক্কা শরীফের কাছাকাছি একটা স্থানের মধ্যে গিয়ে, যেখানের মধ্যে ওই যে কাপড় পরা হয়, সাদা কাপড়, এটাকে সাদা কাপড় পরা হয়, ওই একটা স্থানের মধ্যে গিয়ে ওই কাপড় চেঞ্জ করলাম। কাপড় চেঞ্জ করার পরে ওগুলো পরলাম। ওগুলো পরার পরে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম। মক্কা শরীফ যেতে যেতে মানে ওখানে গেলাম, মক্কা শরীফ যাওয়ার পরে, অর্থাৎ এই আমি এর মধ্যে অসুস্থ হয়ে গেলাম। এই সিচুয়েশনে যেটা ঘটেছে, এই সিচুয়েশন ঘটার মধ্যে আমি অসুস্থ হয়ে গেলাম একদম পুরোপুরি। তো পরবর্তীতে আমি কিভাবে যে ওখানে একটা বাসা নিলাম, কিভাবে যে তাদের সাথে থাকলাম, কিভাবে যে মক্কা শরীফ তওয়াফ করলাম, এই আর কি। পরবর্তীতে ব্যাক করে আবার যে জায়গায় জব করতাম সেখানে আসি। সেখানে আসার পরে ওখান থেকে আমি ট্রিটমেন্টের জন্য, অর্থাৎ যদিও এটা প্যারানর্মাল কিছু একটা আমার সাথে ঘটছে এটা আমি জানা সত্ত্বেও, আমি একটু সাইন্টিফিক্যালি ট্রিটমেন্টের জন্য আমি যাই, একটা হসপিটালের মধ্যে যাই। সেখানে টিকিট কেটে ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে তিনি আমাকে বলেন যে আপনার যে সমস্যা, এই সমস্যা হতে পারে আপনার হ্যালুসিনেশন আছে, কিংবা আপনি ভুল কিছু দেখতেছেন, এই ধরনের তারা আমাকে এগুলো বলে কিছু ওষুধ দেয়। সেই ওষুধগুলো আমি ফার্মেসি থেকে নিয়ে সেবন করি। তো সেবন করার পর আর বেশি দিন থাকতে পারি নাই, কারণ আমি তো জানি আমাকে কি করা হয়েছিল, অর্থাৎ আমার সাথে যে ব্ল্যাক ম্যাজিক কি একজন করছে সেটা আমি ফিল করতে পারছিলাম অনেক আগেই। তো পরে আমি বাসার মধ্যে কন্ট্রাক্ট করে যা যা প্রসেস আছে সব প্রসেস ফলো করে আমি দেশে ব্যাক করি। দেশে ব্যাক করার পর এই 2-3 মাস যাবত আমি অসুস্থ ছিলাম, প্রচুর অসুস্থ ছিলাম, অর্থাৎ আমার সাথে কি ঘটতেছে, কি ঘটাচ্ছে, কে ঘটাচ্ছে, এগুলো কিছুই আমি বুঝে উঠতে পারতেছিলাম না। আমাকে যদি এটা প্যারানর্মাল ঘটনা, প্যারানর্মাল কিছু একটা আমার সাথে ছিল, কিন্তু আমাকে ট্রিট করা হয়েছে, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে মেডিকেলের, অর্থাৎ সাইন্টিফিক আমাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে যে হ্যালুসিনেশন, ব্রেনের সমস্যা আছে, এরকম আছে, ওইরকম আছে, এই বলে আমাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তারপরে আমি পরবর্তীতে রিয়েলাইজ করতে পারি এটা কারা করছে কিংবা কেন করছে, এটা পরবর্তীতে আমি অবশ্য রিয়েলাইজ করতে পারছি। রিয়েলাইজ করতে পেরে এখন আপাতত চুপচাপ আছি, কিছুই করার নাই, এই আর কি। এটা ছিল আমার শেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ বন্ধু, ভীষণ ভালো লাগছিল আপনার কাছ থেকে ঘটনাগুলো শুনতে। নিশ্চয়ই আবারও কোনোদিন দেখা হলে অন্য ঘটনাগুলো শুনবো। কথা হচ্ছিল আমাদের দ্বিতীয় অতিথির সাথে। আর এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যেতে হবে আমাকে। ব্রেকের পর যখন ব্যাক করব তখন কিন্তু আরো একজন গেস্ট আসবে। বাট আমি জানি অনেক SMS পাঠিয়েছেন, অনেক কমেন্ট পাঠিয়েছেন, কখন পড়ব সেটার জন্য মন উড়ু উড়ু করতেছে। ব্রেক থেকে যখন ব্যাক করব তখন নিশ্চয়ই আপনার পাঠানো SMS আর কমেন্টস গুলো পড়ব। কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো FM 94.4 এ ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না।
স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টের ও গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান শরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টের ও গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আরজি উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। অনুষ্ঠানটি ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। কেন শুনতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন বললাম, কারণ এখন অনুষ্ঠানগুলো রেডিওতে যেমন শোনা যায় তেমনি ফেসবুক এবং ইউটিউবে দেখাও যায়। 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনি ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন। ফেসবুকে www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoy এই দুটো ফেসবুক পেজ থেকে লাইভ দেখতে পাচ্ছেন। একই সঙ্গে ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার অনুষ্ঠানটি মানে উপভোগ করছেন, youtube.com/jagofm চ্যানেলটাতে। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন বা শুনছেন, প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, প্লিজ 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 আপনার লাইভের শেষে অবশ্যই যখন লাইভটা চলতেছে কমেন্ট সেকশনে কমেন্ট করেন, বাট মানে উল্টাপাল্টা কমেন্ট করেন না। এবং মানে হয় না অনেক সময় যে 10 সেকেন্ড ব্যাক, 5 সেকেন্ড ব্যাক, এগুলো বন্ধ করেন। এগুলো খুবই বিরক্তিকর এবং মানুষজন আসলে আপনার নিয়ে হাসাহাসি করে। এটা আসলে আপনার পেজের বা আপনার জীবনের, আপনার ক্যারিয়ারের কোনো উন্নতি হবে না। আপনি 10 সেকেন্ড ব্যাক, ওই যে তুমি ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, এগুলো বন্ধ করে দিয়ে আপনি গঠনমূলক কমেন্ট করেন, এই অনুষ্ঠানটা ভালো লাগতেছে কিনা সেটা লিখেন, অনুষ্ঠান ভালো না লাগলে সেটাও লিখেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, 10 সেকেন্ড ব্যাক, এগুলো বন্ধ করে দিতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনের উন্নতি হয়েছে, আপনাকে গঠনমূলক এবং একজন সচেতন নাগরিক এবং ফেসবুক ইউজার বলে মানুষ বুঝতে পারবে। ঠিক আছে, অনেক জ্ঞান দিয়েছি। এখন শুনেন যেটা হচ্ছে, অনেকগুলো কমেন্ট আসছে আমার কাছে, সেই কমেন্টগুলো আমি পড়ি। যেমনটা আমাকে সাফা লিখেছে আর ঢাকার মিরপুর থেকে, উদয় ভাই ভূত স্টুডিও আমার খুব প্রিয় অনুষ্ঠান, আমি একদিন এই অনুষ্ঠানে আসব। ইনশাল্লাহ আসবেন, অবশ্যই আপনারা আসবেন। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু নাদিম, তিনি কুমিল্লা থেকে অনুষ্ঠানটি দেখছেন ফেসবুকের মাধ্যমে, সেটাও জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদেরকে লিখেছে সারা, তিনি চট্টগ্রাম থেকে বলেছেন, আমার বেশ ভালো লাগে ভূত স্টুডিও। চট্টগ্রামে জাগো এফএম আসার আগে রাতে ঘুমাতে গেলে খুব বিরক্ত লাগতো, এখন রাতে বেলা জাগো এফএম শুনি, তারপর আস্তে ধীরে ঘুমাই। তার মানে হচ্ছে জাগো এফএম যে চট্টগ্রামে মানুষের কাছে পৌঁছাইতে পারছে, এটা আমার চট্টগ্রামবাসীদের কাছে ভালো লাগতেছে এবং আমাদেরও ভালো লাগতেছে। জয়েন করেছে আমাদের সাথে বন্ধু মিমি, তিনি জয়েন করেছে যাত্রাবাড়ি থেকে, আমি ঢাকা থেকে আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি রেডিওতে, খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আমাদের সাথে জানিয়েছেন বন্ধুটির নাম হচ্ছে কল্লোল, তিনি রয়েছেন এই মুহূর্তে চট্টগ্রামে, তিনি বলছেন আমার কাছে এই অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগে, রাত জেগে আপনাদের ভূত স্টুডিও শুনি, অনেক অনেক ধন্যবাদ। নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের বন্ধুর নাম হচ্ছে ফারুক ভাই, তিনি বলছেন আমার বেশ ভালো লাগছে আজকের এপিসোডটা, থ্যাংক ইউ ফারুক ভাই। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে মুহিত, তিনি যুক্ত করেছেন আমাদের সাথে কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে এবং তিনি বলছেন আমার বেশ ভালো লাগে আপনাদের অনুষ্ঠানটা। তাহের বলছে ও কুমিল্লা থেকে, এবং তাহের এবং তার বন্ধু আছে সবুজ, তারা একসাথে হয়ে আজকে ভূত স্টুডিও অনুষ্ঠানটি উপভোগ করছেন। ভালো লাগলো যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী বন্ধুরা যুক্ত হচ্ছেন। আগামী পর্বে আপনিও যদি আসতে চান আমার বন্ধুদের মতো হট সিটে বসে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো রেডিওতে বলতে চান, তাহলে এখনই মোবাইল ফোনের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, টাইপ করে পাঠাই দেন আমাদেরকে 26969 নাম্বারটিতে। আমরা আমাদের এ পর্বের আজকের যে সর্বশেষ অতিথি তার সাথে এবার একটু পরিচিত হব। কি নাম বন্ধু?
আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান।
মাহমুদ হাসান, এই মাইকের আরেকটু কাছে চলে আসেন, একটু জোরে কথা বলতে হবে। কোথেকে আসছো?
আমি বাড্ডা মেরুল।
বাড্ডা থেকে কি করো তুমি আসলে?
আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতেছি।
পড়াশোনা করছো মাদ্রাসাতে। এই যে ভৌতিক অনুষ্ঠান ভূত স্টুডিওতে আসা ইচ্ছে, এটা কেন হলো তোমার?
আসলে ছোটবেলা থেকেই তো ভূত স্টুডিও শোনা হয়। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি আমার ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে রেডিওতে ভূত স্টুডিও শুনতাম, তখন থেকে একটা ইচ্ছা ছিল যে একদিন হলো ভূত স্টুডিওতে যে নিজের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা। তারপরেও যখন ঢাকাতে পড়াশোনা করা হয় তখন যখন জানতে পারি যে আমার বাসার পাশেই ভূত স্টুডিওর অফিস, তখন ভাবলাম কেন নয় একবার গিয়ে নিজের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার কর।
ও নাইস, খুব ভালো লাগলো যে দেখেন একেবারে ছোটবেলা থেকে যে বন্ধুটা আমাদের সাথে আছে জাগো এফএম এ দীর্ঘদিন ধরে, যেহেতু ভূত স্টুডিও চলছে আমাদের এই অনুষ্ঠান শুনতে শুনতে কেউ কেউ স্কুল থেকে কলেজে উঠে গেছে, কেউ কলেজ থেকে ইউনিভার্সিটিতে উঠে গেছে, কেউ ইউনিভার্সিটিতে পড়তে এখন সে চাকরি করতে শুরু করছে, কেউ হয়তো চাকরি করতে এখন সে বিয়ে করে ফেলছে। তো কত রকমের কত মানুষজন না কেউ মানে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শোনে, এদের মধ্যে একটা বন্ধুকে আমরা পাইলাম, সে অনেক আগে থেকে শোনে, আজকে ফাইনালি সে আমাদের সাথে যোগাযোগ করছে এবং সে কিন্তু এখন আজকে স্টোরি বলবে। তো আপনিও যদি চান স্টোরি বলতে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে ফেলেন। অনুষ্ঠানের নিয়ম নেই বারবার বলছি, স্ক্রলে যাচ্ছে ফেসবুকে, বাট যারা রেডিও শুনছেন তাদের জন্য বারবার রিপিট করতে হয় আমাকে, রিপিট করে দিচ্ছি। আপনি যদি আসতে চান আমাদের অনুষ্ঠানে, যদি ইচ্ছে থাকে তাহলে মোবাইল ফোনের মেস অপশনে চলে যান, কেটে টাইপ করুন RBS স্পেস নিজের নাম স্পেস নিজের লোকেশন স্পেস নিজের প্রফেশন, টাইপ করে SMS টি পাঠান আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। সো চলেন এবার আমরা সবাই মিলে আমার বন্ধুর কাছ থেকে তার জীবনের ভৌতিক সেই অভিজ্ঞতাগুলো শুনে ফেলি। শুনি একদম প্রথম থেকে শুনবো আমরা।
থ্যাংক ইউ ভাইয়া। আমি আমার প্রথম ঘটনা শুরু করতে যাচ্ছি। তো আমার প্রথম ঘটনাটা মূলত হয়েছে আমার আপন নানা তার সাথে ঘটা। তো তিনি তো অনেক আগের মানুষ, প্রায় 1900 শতকের মানুষ তিনি। তার জীবনে ঘটা একটা ঘটনা এটা, সেটা হলো তার ফ্যামিলি মূলত ওরকমভাবে টাকা পয়সাওয়ালা ছিল না, তারা সর্বনিম্ন নিম্নমানের একটা ফ্যামিলি ছিল। তো নানা গ্রামের বাড়িতে থাকতো, গায়বান্দা গ্রামের বাড়ি। তো ফ্যামিলির বড় ছেলে হিসেবে ফ্যামিলির একটা দায়িত্ব তার উপরে সবসময় থাকত। তো দায়িত্বর কারণে তাকে অনেকগুলো কাজ করতে হতো, এর মধ্যে দেশ গ্রামের মানুষ বেশিরভাগই তারা আর কি যারা নদী এলাকায় থাকে, গায়বান্দা নদীমাতৃক এলাকা, তো ওইখানে তারা মাছ ধরে বেশিরভাগ। তো আমার নানা ছোটবেলা থেকে মাছ ধরত, আমিও যখন নানার সাথে দেশে গেছি তখন অনেকবার তার সাথে মাছ ধরা হয়েছে। তো ওই সময় একটা ঘটনা, একদিন আমার নানা তিনি আর কি মাছ ধরার জন্য বের হবেন। তো দেশ গ্রামে তো সবসময় বোঝা যায় না যে কোন সময় রাত হয়েছে কোন সময় দিন হবে, আলো অন্ধকারের অন্ধকারটা একটু বেশি থাকে প্রায়। তো তিনি এটা প্রায় 1980 সালের দিকে ঘটনা। তো উনি যখন মাছ ধরতে বের হবে তার যখন ঘুম ভাঙছে তিনি মনে করছেন ফজর আজান দিয়ে দিছে, কিন্তু মূলত ওই সময় ফজর আজান দেয় নাই, ফজর হইতে অনেক বাকি ছিল। কিন্তু যেহেতু ফ্যামিলি বড় ছেলে তার তো যাইতে হবে এখন, যে না মাছটা না ধরলে সকালে তারা খাবার খাবে কি দিয়ে, এই কারণে তা তিনি মাছ ধরতে চলে গেছেন। মাছ ধরতে চলে যাওয়ার পর তিনি আর কি মাছ ধরতে গেছে আর যে একটা মানে আমাদের এখানে ধান খেত ওখানে আইল বলে, তো আইল ওখানে নাকি অনেক মাছ থাকে। তো তিনি ওইখানে গেছেন মাছ ধরতে, রাত্র অনেক গভীর ছিল, তিনি যখন ওখানে গেছে কেউ ছিল না, তিনি মাছ ধরতেছেন। তো অন্য দিনের থেকে সাধারণভাবে ওই দিন তিনি অনেক বেশি মাছ পাচ্ছিলেন, তার কাছে বিষয়টা ভালো লাগতেছিল যে না আজকে অনেক বেশি মাছ আসতেছে। তিনি মাছ নিতেছেন বা অনেকগুলো মাছ উঠাইতেছেন, বারবার জালের মধ্যে মাছ ছিল তিনি বারবার মানে মাছ ধরতেছেন উঠাইতেছেন। এমন একটা সময় তার নজরটা পড়ে সামনে যে ক্ষেতের সামনের দিকে একটা বনের মতো জায়গা, সেই জায়গায়। তো তিনি ওই জায়গাটা দেখে কিছুক্ষণ অবাক হয়ে গেছে, কারণ যেটা সে দেখছে সেটা আশা করেনি সে। সে দেখতেছে যে ওইখানে যে গাছগুলো সাধারণ গাছের থেকে অনেক বড় বড় হয়ে আছে এবং গাছগুলো ভেঙে ভেঙে তার দিকে পড়তেছে সব। তো এটা দেখার পরে সাধারণভাবে তিনি ভয় পেয়ে গেছে আর ফার্স্ট, কিন্তু গাছগুলো বারবার পড়তেছে, কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে গাছগুলো ভেঙে যাচ্ছে আবার পড়তেছে, ভেঙে যাচ্ছে আবার পড়তেছে, বারবার শুধু পড়তেছে, সিনটা বারবার রিপিট হচ্ছে। তো এটা দেখে তিনি ভয় পেয়ে গেছেন। আমার নানার বাবা যিনি ছিলেন তিনি কবিরা ছিলেন, তো নানা এসব বিষয় বুঝতে পারছেন যে এটা সাধারণভাবে কোনো গাছ পড়তেছে না আর এই জিনিসটা কোনো সাধারণ বিষয়ও না, এটা নিশ্চয়ই কোনো অন্য কিছু দ্বারা ঘটা। তো তিনি যখন অনেক ভয় ছিলেন, তার ভিতরে কি করবেন তিনি না করবেন তা কোনো দিশা পাচ্ছিলেন না। তো তিনি যখন ওই সময় বুঝতে পারছেন যে ফজর আজান আসলেও দেয়নি, রাত এখনো অনেক গভীর হয়ে আছে। তো তিনি কি করবেন না করবেন বুঝতে না পেরে সে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন দেখে এই সিন্ড্রোমগুলো অফ হচ্ছে না, তখন তিনি সাহস করে সামনে গেছেন। সামনে গিয়ে যেখানে গাছগুলো পড়তেছিল বারবার ওখানে গিয়ে বলতেছে যে আমি নানার বাসায় বলতেছি, দেখেন আমি আপনাদের তো কোনো ক্ষতি করি নেই, আপনারা আমার কোনো ক্ষতি করেন না, আমি আমার ফ্যামিলির বড় ছেলে তো আমাকে এইসব কাজ করতে হয়, এই কারণে আমি রাত্রে এখানে ভুলে আপনাদের জায়গায় চলে এসেছি। তো আমার আপনারা কিছু করেন না, আমি আপনাদের কোনো ক্ষতি যেহেতু করি না আপনারা আমাকে কিছু করেন না। তো নানার এই সিনসিয়ারিটি ভাবে বলার পর কিছুক্ষণ পর জিনিসগুলো অফ হয়ে যায়, সিন্ড্রোমগুলো অফ হয়ে যায়। তো সিন্ড্রোমগুলো অফ হওয়ার পর পরে আজান দেয়, ফজর আজান দিয়ে দেয়। তো তো যখন ফজর আজান দিয়ে দেয় তখন তিনি একটু রিল্যাক্স হন এবং তিনি আস্তে আস্তে মাছগুলো নিয়ে বাসায় যায়। বাসায় যাওয়ার পরেই তিনি মানে অজ্ঞান হয়ে পড়ে যান। তার যখন সেন্স আসে, সকাল অনেক দেরিতে তার সেন্স আসে, সেন্স আসার পর যখন তিনি এসব বিষয় তার বাবাকে খুলে বলেন, তখন তার বাবা বলে যে তুমি রাত্রেবেলা করে গেছো মাছ ধরতে, আমাকে ডাইকা দেওয়া যাবে না, আমাকে তোমার ডাইকা দেওয়া উচিত ছিল, ওইখানের বনে কিছু জিনিস আছে, তো তাদেরকে তুমি ভালো কাজ করছো যে তুমি ওইখানে তাদের সাথে ক্ষমা চেয়ে চলে আসছো, না হলে তোমার একটা ক্ষতি হইতে পারত। এটা বলে তারা মানে নানা আর কি তখন একটু নানাকে একটু শান্ত করা হয়েছে। এটা ছিল আমার প্রথম ঘটনা। তো আমি আমার দ্বিতীয় ঘটনাতে চলে যাব। দ্বিতীয় ঘটনাটা সেম আমার নানার সাথেই ঘটা। তখনও সেই দিন আর কি নানা মানে একা যান নাই, নানাদের আমার নানা ছোটবেলা থেকে মাছ ধরতেন, তো তাদের ফ্যামিলিতে নৌকা ছিল অনেকগুলো। তো তারা যে ওই দিনকে নানা আর নানার আব্বা মানে আমার বড় আব্বা হন, তারা দুইজন একসাথে মাছ ধরতে গেছে। তারা মাছ ধরার জন্য যখন তাদের ট্রলারটা নদীর মাঝখানে নিয়ে গেছে, তখন তাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু হয়েছে। যে যখন তারা নদীর মাঝখানে চলে গেছে, তখন দেখে যে তাদের নৌকাটা অনেক জোরে জোরে দুলতেছে এবং মনে হচ্ছে যে তাদের নৌকার আশপাশে ঝড় উঠতেছে। কিন্তু যখন তারা আবার দূরের দিকে তাকাচ্ছিল যে দূরে এরকম কিছু হচ্ছে নাকি, কিন্তু দূরেই ঝড়টা হচ্ছে না, শুধুমাত্র তাদের নৌকা এবং নৌকার যে এরিয়াটা আশপাশ যতটুকু জায়গাটুকু আছে সেখানে তুমুল ঝড় উঠে গেছে। এমন একটা ঝড়ের মধ্যে তারা পড়ে গেছে যে ওইখান থেকে যে তারা ফিরে নৌকা নিয়ে যাবে এরকম কোন সিস্টেম নেই। তো নানা প্রচুর ভয় পেয়ে আসছে। নানা ভয় পাওয়ার পরে নানা তার পিতাকে মানে তার আব্বাকে বলতেছে যে এখন কি হবে আমাদের। পরে আমার নানার আব্বা তিনি কবিরাজ ছিলেন, তিনি অনেক জিন ভূত এসব সম্পর্কে অনেক ভালো জানতেন। তো তিনি কি বলছেন যে তুমি এক কাজ করো, তুমি চুপচাপ পিছনে বসে থাকো, ঠিক আছে, আর কিছু দেখলে কোনো আওয়াজ করবা না। তো ঠিক আছে, নানা ভদ্র ছেলের মতো পিছনে চলে গিয়ে বসে আছে, কোনো আওয়াজ করতেছে না। তখন তার বাবা কি জানি পড়ল, মুখ দিয়ে পড়ার পর তিনি নৌকার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে হঠাৎ তার কার সাথে কথা বলতেছে। তখন নানা দেখলো যে সামনে নানার সামনে কিছু ছায়ার মতো জিনিস, মানে আমার নানার পিতার সামনে কিছু ছায়ার মতো জিনিস দাঁড়িয়ে আছে। তো নানার বাবা তার সাথে কথা বলতেছে। এমন একটা সময় নানার বাবা তার সাথে কথা বলতে বলতে তার অনেক একটা সময় তার সাথে কথা বলতেছে, কিন্তু ঝড়টা তখনও থামেনি। কিন্তু কিছুক্ষণ পর যখন ওই নানা আব্বা রাগান্বিত কিছু কথা বলছে, কি কিছু বলছে, বলার পরে ওই জিনিসগুলো গায়েব হয়ে গেছে আর ঝড়টাও আস্তে আস্তে থামা শুরু হয়েছে। যখন ঝড়টা থামছে তখন তারা ধীরে ধীরে আর ওদিনকে মাছ ধরা হয়নি তারা ব্যাক করছে। ব্যাক করার পরে আমার নানা যখন আমার নানা এইসব জিনিসগুলো দেখছে, দেখার পরে তিনি অজ্ঞান হয়ে গেছিল। তো তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, সবাই আমার নানাকে বলছে যে কি হলো, তুমি অজ্ঞান হয়ে গেছো কেন। তখন আমার নানার আব্বা সকল বিষয়ে ক্লিয়ার করে দিছে যে নদীর ভিতরে যে কিছু জিনিসগুলো থাকে ওরা আর কি মাছ ধরতে দিবে না, আজকে ওদের আজকে কিছু একটা আছে, এই কারণে ওরা মাছ ধরতে দিবে না, এই কারণে ওরা নদীর মাঝখানে আমাদের কাটকাইছিল, মেরে ফেলতে চাইছিল। তা আমি কথাবার্তা বলছি, ইনশাল্লাহ সমস্যা হবে না। এই তো এরপরে আলহামদুলিল্লাহ আমার নানা সাধারণ করে আর কোনো সমস্যা হয় নাই। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। তো আমি আমার তৃতীয় ঘটনাতে চলে যাব। এই তৃতীয় ঘটনাটা ঘটা হলো আমার নিজের আমার ফ্রেন্ড তার সাথে ঘটা। তো আমার যে ফ্রেন্ড ছিল তার ভাষায় যদি বলি, আমার ফ্রেন্ড তার বাড়ি হলো ময়মনসিং। তো সে যখন অনেক ছোট ছিল, বেশি ছোট না, এফসকানায় পড়ত, তখন তার একটা অদ্ভুত জীবনে ঘটা জিনিস যেটা সে কোনোদিন এক্সপেক্ট করে নাই এবং এতগুলো মানুষ একসাথে জিনিসগুলো দেখছে যে না বিশ্বাস করে কোনো উপায় নেই। তো আমার ফ্রেন্ড যেখানে সে পড়াশোনা করত ওইখানে জায়গাটা একটু খারাপ ছিল, ওইখানে আগে তান্ত্রিকদের বাসস্থান ছিল, এখানে নরশিশুকে বলি দেওয়া হতো, নবজাতক শিশুদেরকে বলি দেওয়া হতো। তো ওই জায়গাটা অনেক অভিশপ্ত ছিল। তো যে জায়গার মালিক কম দামে জায়গাটা পাওয়ার কারণে সেখানে কিনে তিনি ওখানে মাদ্রাসা দিয়ে দিয়েছেন। তো মাদ্রাসাটা শুরুতে ছোট ছিল, ছোট মাদ্রাসা থাকার কারণে তো ওইখানে যে মাদ্রাসা ওটা শুরু থেকে একটু অভিশপ্ত অভিশপ্ত মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে প্রায় শোনা যেত যে মাদ্রাসার মধ্যে নাকি ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়, রাত্রেবেলা নাকি বাচ্চাদের কান্নার আওয়াজ, এরকম জিনিসগুলো শোনা যেত। তো আমার যে ফ্রেন্ড তার, সে যখন মাদ্রাসা ভর্তি হয় তখন এটা অনেক তার আগের ঘটনা এটা, যে তখন বাচ্চাদের আওয়াজ শোনা যেত, মাদ্রাসা অনেক ছোট ছিল। ওইখানে নাকি এমনও শোনা গেছে যে কিছু মাদ্রাসা স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে, মেরে তাদের শরীর ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। তো মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা ছিল তিনি নাকি ঘটনাটা ধামাচাপা দেওয়ার কারণে অনেক পরিমাণ টাকা পয়সা খরচ করে ওই মাদ্রাসা, যে টিনের মাদ্রাসা ছিল, ওখানে বিল্ডিং করছে, আর কিছু হুজুর নিয়ে এসে যেই জায়গাটুকু আর কি মানুষটাকে মারা হয়েছিল ওইখানে নাকি জিনটা ছিল তাকে নাকি বাথরুমে, একটা বাথরুমের ভিতরে সিল করে দিছে কোনো এক প্রকার ভাবে, বন্ধ, আমরা যেটাকে বলি বন্ধ করে দেয়, কোনো জায়গায় বন্দি করে দেওয়া হয় সেরকম ভাবে তাকে বন্দি, ওই জিনটাকে বন্দি করে দেওয়া হয়েছে। তো ওইখানে একটা জিন ছিল না, স্বাভাবিকভাবে আমি যতটুকু শুনছি ওখানে ষাটটা জিন ছিল। তো ওই ষাটটা জিনকে এক জায়গায় বন্দি করা হয়েছে। তো আমার ফ্রেন্ডরা যখন ওই মাদ্রাসায় ভর্তি হয় তখন ওই মাছ আলহামদুলিল্লাহ বড় ছিল, কিন্তু ওরকম ভাবে কোনো সমস্যা সিন্ড্রোম দেখা দিত না, কিন্তু প্রায় শোনা যেত ওই মাদ্রাসায় নাকি জিন ভূতের সমস্যা আছে। তো আমার ফ্রেন্ড, আমরা সাধারণত জানি যে মাদ্রাসার হেফসখানাতগুলো হয় তাদেরকে ফজরেরও অনেক আগে ঘুম থেকে ওঠানো হয়। তো আমার ফ্রেন্ডের সময় হেফসখানায় পড়তো, তো তার এক ফ্রেন্ড ছিল সেখানে দুষ্ট প্রকৃতির ছিল, তো এত দুষ্ট ছিল যে সে এসবে বিশ্বাস করতো না, বলতো যে এইসব কিছুই হয় না, আমি হলো সবচেয়ে শক্তিশালী, আমার কে কি করবো, আমার কেউ কিছু করতে পারো না, সে এরকম বলে ওই যে সিল করা বাথরুমটা ছিল যেখানে কারো ঢুকা নিষেধ ছিল, সে লুকায় একদিন রাতেবেলা ওইখানে গেছে। ওইখানে গিয়া সাধারণত শুরুতে সে কিছু দেখে নাই, কিন্তু সে কি করছে, সে যদি সাধারণভাবে চলে আসে তাহলে হয়তো সমস্যা হইতো না, কিন্তু সে সাধারণভাবে চলে আসে নাই, সে ওইখানে কিছু খারাপ কাজ করছে, খারাপ মানে খারাপ কাজ বলতে গেলে ওইখানে কিছু নাপাক জিনিস ফেলাইছে। এবং আমরা সাধারণত জানি যে জিনেরা তাদের শরীর অনেক পবিত্র হয়ে থাকে, তারা নাপাক জিনিস পছন্দ করে না, তাদের শরীরে নাপাক ফালালে তাদের একটা বংশের নিয়ম আছে যে জিন গোত্রে যদি কারো শৈল, কারো শৈলে নাপাক পরে তারা তাদেরকে গোত্র থেকে বের করে দেওয়া হয়। তো ওই যে জিনের শৈলে নাপাক জিনিসটা পড়ার কারণে জিন রাগান্বিত হয়ে গিয়ে ওই ছেলেকে, মানে যে বাথরুমটা অফ করা ছিল ওটা হঠাৎ খুলে গেছে কোথা থেকে, এবং তাকে ওখানে টাইনে নিয়ে যেতে ধরছে। তো বাথরুমের যে ইয়েটা সেটা তো সাধারণত ছোট হয়ে থাকে, ওইখানে তো মানুষ ঢোকানো সম্ভব না, যখন সে আর তার পা টান দিয়ে ভিতরে নিয়ে যেতেছে তখন সে অনেক জোরে চিল্লান দিয়ে উঠছে। তো বাথরুমের আশপাশে আর কেউ ছিল না, আমার ফ্রেন্ড ছিল এবং একজন বড় ভাই ছিল, তারা দুজন ওকে অনেক কষ্ট করে ধরে বের করে নিয়ে আসতেন। তো তাকে ধরে বের করার পরেই ওরা একটা আওয়াজ শুনতে পায় যে ওরে ছেড়া দে, ওরা আমি থুমু না, ওরা ওরা আমার নাপাক করছে, ওরা আমি মেরে ফেলাম, আর যদি তোরা ওরা লয়া যাস তাহলে তোকেও মেরে ফেলাম। তো এরকম আওয়াজটা শোনার পরে অর্থাৎ মমিন সিং এর ভাষা আরো অন্যরকম ভাবে ছিল, আমি সাধারণ ওরকম বলতে পারি না, ওরকম ভাবে বলছে মমিন সিং এর ভাষায়। তো আমার ফ্রেন্ডরা তো সাধারণভাবে একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডকে কোনোদিন ছেড়ে থুয়ে আসতে পারে না এরকম মুহূর্তে, আমার ফ্রেন্ডকে মেরে ফেলবে আমি কিভাবে থুয়ে আসি। তো ফ্রেন্ডকে নিয়ে মাদ্রাসায় ভিতরে চলে আসতাম, ওই সময় অনেক ছাত্র ঘুমের থেকে উঠে নেই, কিছুজন ঘুমের থেকে উঠছে, তো মাদ্রাসার নিচতলায় ছিল ওরা। তো যখন ওরকম নিচতলায় ওরা সবাই এক মানে এক জায়গায় গেছে, যখন সবাই কথাটা বলা হয়েছে তখন সবাই আতঙ্কে ভয় ভয়ে আসছে, কিন্তু মাদ্রাসা ওই সময় মাদ্রাসা কিন্তু কোনো হুজুরও নাই যে তাদেরকে কিছু বলবে। তখন তারা কি করছে, এক জায়গায় সবাই মিলে বসে আছে, যে মাদ্রাসা মানে রুমের মাঝখানে বসছে, লাইট জ্বালায় দিয়ে সকলে গেছে যে যদি জিন আসে তাহলে তো সাইড থেকে কাউকে নিয়ে যেতে পারবে, মাঝখানে এক লোক থাকলে কেউ কিছু করতে পারবে না, আর একটু পরে ইনশাল্লাহ ফজর আজান দিবে তখন ঠিক হয়ে যাবে, হুজুর চলে আসবো। তো তারা মাঝখানে বসে আছে, কিন্তু মাঝখানে বসে থাকার পরে যে সকল কিছু যদি সলভ হয়ে যেত এর তাইলে ঘটনাটা সুন্দর হইত, কিন্তু সলভ হয়নি, ঘটনাটা আরো খারাপ দিকে গেছে। মাদ্রাসা লাইটগুলো হঠাৎ অফ অফ অবস্থা হয়ে যেতেছিল, তারপরে তারা দেখতে পারতেছিল যে মাদ্রাসা যে জানালা আছে এক একটা জানালা থেকে কালো, যেটা দেখলে মনে হতো তার যেরকম ভাবে সে বলছে সেটা হলো চুলের মতো দেখতে, অনেকগুলো চুল একসাথে যেরকম করলে যেরকমটা হয় সেরকম একটা জিনিস, অনেক শিকড়ের মতো মাদ্রাসার জানালা, মাদ্রাসার সাইড থেকে এক রুমের কর্নার থেকে এক এক জায়গা থেকে ওরকম জিনিসগুলো বের হইতেছে। তো আস্তে আস্তে সব জায়গায় ছড়া যেতেছে, এটা দেখে ছাত্ররা আরো বেশি আতঙ্কে পড়ে গেছে যে এখন তো তাদের কারোর আর বাঁচা সম্ভব না। তো এমন একটা অবস্থা ছিল যে ওখানে ওখানে ওই ওই ব্যক্তিটাকে নিয়ে যাবেই, এমনকি জিনটা ওইখানে সবার সামনে আওয়াজ দিয়ে বলছে যে মানে পিছন থেকে কেউ জিনটাকে দেখে নেয় ওই পার্টস গুলো দেখছে সবাই, যে ওরে ছাইরা দে তাহলে তো করে ছাইরা দিব, ওরে না চালে সব নেমে এলাম। এখন এমন একটা অবস্থায় সবাই ভয় পেয়ে আছে, কে কি করবে কিছু মানে সবাই কেউ বুঝতে পারতেছে না। আল্লাহর কৃপা যে ওই সময় ওই হেফসখানার যে নেগ্রান ছিলেন তিনি ওই সময়টাতে ঠিক একটু পরে তিনি রুমে ঢুকছেন। তো রুমে ঢুকার পর হঠাৎ যেই পার্টস গুলো ছিল যে কালো জিনিসগুলো তিনি রুমে ঢুকার সাথে সাথে সব গায়েব হয়ে গেছে, একটা জিনিসও নাই। তো তিনি অনেক আল্লাহওয়ালা লোক ছিলেন, তো তিনি সকল ছাত্রকে এরকম অবস্থায় দেখে তিনি বলতেছেন যে কি হয়েছে তোমরা সবাই এখানে কি করতেছেন। তো যে রুমে মনিটর ছিল সে হুজুরকে সকল বিষয় খুলে বলছে, তো হুজুর বলছে ঠিক আছে তোমরা সবাই এখানে বসে কোরআন তেলাওয়াত করতে থাকো, তোমরা অন্য কিছু করো না সবাই কোরআন তেলাওয়াত করো আমি দেখতেছি বিষয়টা। তো হুজুর রুমের ভিতরে বসে তিনিও কোরআন তেলাওয়াত করতেছেন, ফজর আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। ফজর নামাজের পর তিনি মাদ্রাসার মুহতামিমকে নিয়ে এসে সকল বিষয় খুলে বলছেন। তো ওই সময় যে ছেলেটা আর কি বাথরুমে গেছিল এবং আমার ফ্রেন্ড এবং তার ওই যে বড় ভাইটা তাদেরকে ধরে নিয়ে মানে তাকে বাঁচায় নিয়ে আসছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো সকল বিষয় খুলে বলার পর বড় হুজুর বলতেছে যে তোমার এই কাজটা করা ঠিক হয়নি, তুমি একটা বদজিনকে জায়গায় দিছো যে এখন এক এক করে সবাইকে মেরে ফেলবে। পরে হুজুর বলছে যে আমারে বাঁচায় দেন, পরে বলছে যে ঠিক আছে আমি চেষ্টা করতেছি। পরে হুজুর ওদিনকার মাদ্রাসা থেকে সকলকে বের করে দিছে, বের করে দিয়ে তিনি আর কি একটা কিরকম একটা রিচুয়ালের মতো কিছু একটা করে তাই জিনদের সাথে কথা বলতেছে। তো ওইখানে আমার ফ্রেন্ডরা উপস্থিত ছিল এবং ওই বাচ্চারাও উপস্থিত ছিল, কারণ যেহেতু ওরা ওই সিনটা সামনেতে দেখছে ওরা এখানে ছিল, ওরা বড় হুজুরের রুমে জিনিসগুলো হইতেছে আর ওরা রুমে বসে ছিল। তো বড় হুজুর থেকে এতটুকু আওয়াজ শোনা গেছে, আওয়াজটুক বলছে যে বড় হুজুর কথা বলতেছে যে তোরা কি চাস। পরে বলছে যে আমরা ওই বাচ্চাটারে চাই, ও আমগোর পবিত্রতা নষ্ট করছে আমরা ওকে মেরে ফেলবো। পরে বলছে যে না তোরা ওকে মারবি না, ওকে ছেড়ে দে। পরে বলছে না আমরা ওরা মারবো। পরে বলছে ওর বদলে তোরা কি নিবি, মানে জিনদেরকে বলতেছে ওর বদলে তোরা কি নিবি। পরে বলছে ঠিক আছে, মানে অনেক জোরাজোরি করার পরে জিন নিতে কিছু নিতে আনে ওকে চাইছে। পরে অনেক জোরাজোরি করার পর জিন বলছে যে ঠিক আছে আমাদেরকে তিনটা কালো খাসি দিতে হবে, কিন্তু তারপর আমরা ওকে বাঁচা ওরে যে আমরা ঠিক রাখবো এরকম না, আমরা একটা পা নষ্ট করে দিয়ে যাবো। পরে বলছে না তোর আর পা নষ্ট করবি না, আর পা নষ্ট করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবো। পরে বলছে যে না আমরা পা নষ্ট করবি, ওর জীবনটা ছেড়ে দেবো কিন্তু এর বদলে পা নষ্ট করে দেব। তারপরে হুজুর এক সময় যখন দেখছে না এদেরকে আর মানা যেতেছে না, তখন হুজুর রাজি হয়ে গেছে এই বিষয়টাতে লাস্টে। তখন এর পরের দিন তিনটা কালো খাসি মানে জিনদেরকে দেওয়া হয়েছে এক জায়গায়। এরপরে ওই যে ছেলেটা ছিল তার যে পাড়া বাথরুমে ঢুকাই নিয়ে গেছিল ওই পাড়া হঠাৎ করে মানে খাসিগুলো দিয়ে আসার পরপরেই ওই ছেলের পাটা পুরোপুরি ভাবে মচকে গেছে, এমন ভাবে মচকে গেছে পুরো পা ঘুরে গেছে আর পা ভেঙে গেছে, ওই পা আর কোনোদিন ঠিক করানো যায় না। তো এরপরে ওই জিনগুলো মোটামুটি ভাবে ওই গ্রাম থেকে মানে ওই মাদ্রাসা থেকে অনেকদিন দূরে ছিল, তা আমার ফ্রেন্ড যে ওই মাদ্রাসায় পড়ছে এরকম একটা ভয়ঙ্কর সিন দেখার পরে সে ওইখান থেকে চলে আসছে এবং ঢাকা শহরে পড়াশোনা শুরু করছে। তো এ ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি আমার সর্বশেষ ঘটনাটা বলতে যাচ্ছি, এই ঘটনার কারোর কাছ থেকে নেওয়া না, এটা আমি সরাসরি নিজে দেখছি এবং নিজেটা ফিল করছি, আমার সাথে ঘটনা ঘটনা। তো প্রায় দেড় বছর আগের ঘটনা এটা, আমি চরমনায় বরিশাল চরমনা মাঝে যখন পড়তাম ওই সময় ঘটনা। তো আমার ছোটবেলা থেকে একটু সমস্যা ছিল যে আমি যে কোনো মাদ্রাসায় পড়লে আমি একটু জিন জাতীয় জিনিসগুলোকে দেখতে পারতাম। আমি যখন একেবারে ছোট ছিলাম তখন অনেকবার সাদা কাপড় পরা কোনো জিনিসকে মাদ্রাসার ছাদে হাঁটতে দেখেছি, তারপর আমার রুমের ভিতরে সাদা কাপড় পরা মহিলাকে হাঁটতে দেখছি এবং অনেক কিছু। আমার এই জিনের সমস্যা থাকার কারণে আমার যখন বয়স ছোট ছিল আমি ভয় পাওয়ার কারণে আমাকে তাবিজ দেওয়া হয়েছিল। তো সাধারণভাবে আমার যখন বয়স 12-13 তখন আমার এই ভয়টা অনেক কম ছিল। তো আমাকে চরমনা বরিশালে দিয়ে দেওয়া হয় মাদ্রাসায় পড়াশোনা করার জন্য। তো আমি এখানে যখন যাই আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়াশোনা করতেছিলাম, কিন্তু একটা সার্টেন রিজনের কারণে এই ভয়ঙ্কর পরিস্থিতিটাতে পড়ে যাই। রিজনটা হলো আমার দুটো ফ্রেন্ড ছিল এখানে, তার মধ্যে একজন যে ফ্রেন্ড ওর নাম ছিল রাজু। তো ওই রাজুর পায়ে একটা গুরুতর একটা আঘাত পায়, আঘাতটা পাওয়ার কারণে ওর পায়ের যে চামড়ার নিচে পুরো জায়গাটা ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হয়ে জায়গাটার অবস্থা অনেক খারাপ, ওর পাটা আর কি নাড়াতে চালাতে পারে না, অনেকদিন অবস্থা খারাপ ছিল। তো আমাদের চামড়া মাদ্রাসার একটা হাসপাতাল আছে, আমরা ওকে যখন পায়ের অবস্থা অনেক খারাপ দেখছি আমরা ওকে ওই হাসপাতালে নিয়ে গেছি। তো চরমনা মাদ্রাসার দুইটা পুকুর আছে, তো আমরা ওকে যখন হাসপাতালে নিয়ে গেছি হাসপাতালের ডাক্তারকে দেখে হাসপাতালের ডাক্তার দেখতেছে এবং বলতেছে যে আমাকে বললো যে দেখো ওর পায়ে যে জুতাটা পরে আসছিল জুতার মধ্যে তো অনেক ইনফেকশন মনে হয় লাগিয়ে আছে, তুমি ওর জুতাটা ধুয়ে নিয়ে আসো পুকুরের পার থেকে। তো আমি জুতাটা নিয়ে গেছি, তো ওই সময় মাদ্রাসা আলোই ছিল, মাদ্রাসার পিছন থেকে আলো আসতেছে কিন্তু পুকুরে হালকা আলো পড়তেছে, ওরকম ভাবে আলো পড়তেছে না, পুকুর অন্ধকার বুঝে যেতেছে। এরকম একটা সময় বৃষ্টির দিন ছিল, আমি ওই যে জুতাটা ধুইতেছিলাম পুকুরের পাড়ে একটা চাপকলের মধ্যে আমি জুতাটা ধুইতেছিলাম। তো ধোয়ার সময় আমি হঠাৎ কি কারণে আমি জানি পুকুর পাড়ে দিকে তাকাইলাম, আমি পুকুর পাড়ে দেখি যে মানে পুকুর পাড়ে যে সিঁড়িগুলো ছিল একটা সিঁড়ি যে পানির উপরে একটা সিঁড়ির মধ্যে একটা কালো ছায়া বসে আছে। তো আমি তো সাধারণ ভাবলাম যে এই একটা সময় যখন মাদ্রাসার সকল ছাত্ররা রুমের ভিতরে, এই সময়ে কোন ছাত্র তো উজুতর খেলুন বসে থাকে কোনো কথা না, আর মাদ্রাসার ভিতরে তো উজুখানা আছে, তো এই সময় তো কাউকে বাইরে হতে দিবে না, তো কে এখানে বসে আছে? তো আমার ভিতরে একটু কিউরিয়াসিটি ছিল, আমি তাকাইছিলাম অনেকক্ষণ, পরে আমি বলতেছি যে না আমার ফ্রেন্ড অসুস্থ এখন এই জিনিস দেখানোর সময় নেই, তো আমি জুতাটা ধুয়ে চলে যাব এরকম অবস্থা। কিন্তু ওই যে জিনিসটা কালো ছায়াটা ওইটা আমাকে একভাবে মানে পানির মধ্যে সে একটা আওয়াজ করছে, এই আওয়াজ এখন আমি তাদের তাকাইছি, তাকানোর পর আমি তার চেহারাটা বুঝতে পারিনি, তার চেহারাটা প্রচুর অন্ধকার ছিল, এত কালো ছিল বুঝে যেতেছে না, কিন্তু সেখানে যে একটা জিনিস আছে এটা আমি ভালো মতোই বুঝতেছি এবং ওটা অনেক ক্রিপি ছিল। তারপর ওই জিনিসটা এমন ভাবে তার হাতটা নাড়াতেছিল যেন মনে হচ্ছে আমাকে ডাকতেছে। তো এইরকম সিনটা দুই তিনবার হয়, তো আমি ওইদিকে খেয়াল না দিয়ে আমি চলে আসি রুমে, আমি যে হাসপাতালে চলে যাই এবং ওখান থেকে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি আমার রুমে চলে যাই। রুমে চলে যাওয়ার পরে প্রথম দুই দিন আলহামদুলিল্লাহ সাধারণভাবে ছিল, ডেইলি মতো পড়াশোনা করতেছিলাম। তো একদিন রাত্রে মাদ্রাসায় কারেন্ট ছিল না, গ্রামের এলাকা পুরো যখন কারেন্ট চলে যায়, মাদ্রাসা হলো সবচেয়ে বড় বিল্ডিং, এখানে মাদ্রাসা বিল্ডিং কারেন্ট চলে গেলে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়, চর এলাকা যেহেতু এখানে ওরকম আলো মানুষ থাকে না। তো ওই জায়গাটাতে যখন আমি ঘুমিয়ে গেছিলাম, তো আমার মানে হঠাৎ করে আমি যখন সাধারণত গরম ছিল অনেক, কিন্তু আমি দেখতেছি আমার শরীর অনেক ঠান্ডা লাগতেছে, অনেক বাতাস লাগতেছে এবং আমার নিচটা অনেক ঠান্ডা, আমি কই কি রে এত বাতাস কোথা থেকে আসে, কেউ জানলা খুলে রাখছে অথবা মানে আমি ঘুমের মধ্যে বলতেছি এরকম যে কেউ জানলা খুলে রাখছে, আমি কি বেডে থেকে পড়ে গেছি, নিচে তো টাইলস নেই, নিচে তো কার্পেট, তাহলে ঠান্ডা লাগে কেন? আমার অনেক অদ্ভুত লাগতেছে, পরে দেখি নিচে ব্যথাও লাগতেছে আমার, আমি যে জায়গাটা শুয়ে আছি দেখি ওই জায়গাটা রড রড, তখন আমার তো জিনিসটা অদ্ভুত লাগছে। তা আমি হঠাৎ করে যখন উঠে চোখ খুলে দেখি তখন দেখি আমি মানে আমাদের মাদ্রাসার পাশে যে মাদ্রাসা বাথরুম ভবন এবং মসজিদের মাঝখানে ওভারব্রিজে তিনতলা উপরে ওভারব্রিজ এমন একটা জায়গায় আমি শুয়ে আছি। তো ওভারব্রিজে আমি এমন একটা কর্নারে শুয়েছিলাম যে আমি যদি একটু উলট পালট হয়ে শুই আমি নির্ঘাত নিচে পড়ে যাব, এমন একটা অবস্থা ছিল। তো আমার তো জিনিসটা অনেক ক্রিপি লাগছে, আমি হঠাৎ করে উঠে বসছি, দেখি যে পুরো এলাকা অন্ধকার হয়ে আছে, কোনো জায়গায় এক ফোঁটা আলো নেই, শুধু দূরের অন্য ভবনে মানে যে সিকিউরিটি ক্যামেরা আছে ক্যামেরা লাইট জ্বলতেছে। তো আমি জিনিসটা দেখে আমি ভয় পেলাম, দৌড় দিয়ে মসজিদের ভিতরে আমার যে রুমে আমি চলে গেছি। তো ওদিন রাত্রে আমার সারা রাত্রে তো আমার ঘুম আসেনি, আর আমি যে অনেকটা অদ্ভুত আওয়াজ পেতেছিলাম বারবার যে কোথাও বিড়াল মারামারি করতেছে, কিন্তু চরমা চর এলাকার মধ্যে ওরকম ভাবে বিড়াল মারামারি করার কোনো শব্দ পাওয়া যেত না। তা আমি অনেক অদ্ভুত লাগতেছিল ওই দিনকার যে এই আওয়াজটা কোথা থেকে আসে। তো আমি আর ওই বিষয়টা খেয়াল না করে চেষ্টা করছি অনেক ঘুমায় যাওয়ার। তো কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ ফজর আজান দিয়ে দেয়, আর ফজরের আজান দেওয়ার পরে কারেন্ট চলে আসে, যেহেতু মাদ্রাসার ওখানে জেনারেটর ছিল। তো ফজরের আজান দেওয়ার পর আমি যখন সবাই উঠে বেড উঠায় ফেলছে, আমার তো শরীর হাত পা কাঁপতেছে, আমার জ্বর এসে পড়ছে ওই সময়। আমি এমন একটা অবস্থা হইতেছে যে আমি কারোকে কিছু বলতে পারতেছি না, এতটা ভয় পেয়েছি আমি। কারণ এমন একটা সিচুয়েশন ছিল, আমি মারা যেতে পারতাম যে কোনো সময়। তখন যে আমার যে রুমের মানে নেগরান ছিল, তিনি দেখে আমার শরীরের অবস্থা অনেক খারাপ, তো বলে যে তোমার কি হয়েছে? আমি বললাম যে আমার জ্বর আসতেছে। পরে আমাকে তিনি আর কোনো তিনি তো আর বুঝতে পারেন যে আমার কি হইতেছে। তিনি আমাকে সাধারণভাবে শোয়াই দিচ্ছেন। তো আমার ক্লাসে একটা হুজুর ছিল, তার নাম হলো, চিনবেন যদি কেউ চরমনায়ের নামে শুনেন, তা ওখানে যাইলে দেখতে পাবেন। ওখানে বাবা হুজুর নামে একজন ব্যক্তি আছে, তিনি আমাদের ওস্তাদ ছিলেন। তো তিনি আমাকে দেখে বলতেছে, কি হয়েছে তোর, তুই ঘুমাইতেছিস কে এখন? পরে বলছে, হুজুর আমার কিছু একটা হয়েছে, আমি অনেক ভয় পেয়েছি রাত্রে, জ্বর আয় পড়ছে আমার। বলছে কি হয়েছে? তখন আমি হুজুরকে সব ঘটনা খুলে বলি যে ওই দিন এরকম একটা কালো জিনিস দেখলাম, তারপরে আজকে আমাকে হঠাৎ ওইখানে নিয়ে গেছে। তো হুজুর বলতেছে যে আবার রাতেবেলা বিলাইয়ের মারামারি আওয়াজ। আমি এটাও বলছি যে হুজুর আমি তো বিলাই দেখি নাই নি চরমনায়, কিন্তু আমি শুনছি যে বাইরে অনেক বিলাই মারামারি আওয়াজ হইতেছে। তখন বলছে যে দেখ তো, দেখ এটা তো অনেক বড় মাদ্রাসা আর চর এলাকা, নদীমাতৃক এলাকা, এখানে এইসব জিনিসপত্র থাকেই, ঠিক আছে? তো আল্লাহর কাছে শুক্রিয়া দিয়ে কয় যে আল্লাহ তোর হয়তো বাঁচাই দিছে এবারকার জন্য, তো সামনে এবারকার থেকে যাতে আরো সেফ থাকতে। রাতে এই কারণে বলি যে রাতে যখন ঘুমাইতে যাস, আয়তো ঘুমানোর আগে আয়তল করছি, পরে শরীরটা বন্ধ করে নিতে হয়, তাহলে এইসব জিনিস আর তোরে ধরতে পারবো না। পরে আমি বললাম যে আমার এখন দোয়া কালাম পরে ফুদিয়া দেন, নাইলে আমি ভয় পেতেছি যে আমাকে এবার তো সাধারণভাবে নিয়ে গেছে তো ব্রিজের মাঝখানে, সামনের বার আমরা নদীতে ফেলা দিতে পারেন। তো হুজুর হাইসে বলছে যে না থাক, তোর আর কিছু করবো না, আমি বিষয়টা দেখতেছি। পরে আমাকে হুজুর সাধারণভাবে দোয়া কালাম পরে ফুদিয়া দিছে এবং বলছে যে কিছু আমল দিয়ে দিছে, বলছে আমলগুলো প্রত্যেকদিন রাত্রে করে শুইতে এবং তারপরে ইনশাল্লাহ আমার কিছু হবে না। তা আমি আলহামদুলিল্লাহ কিছুদিন আমল করে শুইছি এবং তারপর আলহামদুলিল্লাহ আমি ভালো একটা এফেক্ট পাইছি যে আমি আর কোনো এই যে বিড়ালের মারার আওয়াজ অথবা যে রাত করে ভয়ঙ্কর জিনিস দেখা, এসব জিনিস আমি আর দেখিনি কোনো সময়। তবে আমি চরমনাতে অনেক সময় রাত দুইটা বাজে হাঁটছি একা একা, কিন্তু আমি কোনো সময় অন্য কিছু দেখিনি আলহামদুলিল্লাহ। বাবা হুজুরের কিছু আমল আমি করার কারণে আমি এখন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আর কিছু দেখা হয়নি। তো এটা ছিল আমার শেষ ঘটনা। আই হোপ যে সবার ভালো লাগছে, যারা দর্শক আছে শ্রোতা আছেন দেখতেছেন, আই হোপ আমার ঘটনাগুলো সবাই ভালো লাগছে। এবং সকলের জন্য একটা ওয়ার্নিং হলো, আপনারা যদি কখনো এরকম সিচুয়েশনে পড়েন, অবশ্যই অবশ্যই নিজের শরীরকে পারলে যদি আয়তাল কুরসি পারেন, তাহলে নিজের শরীরকে আয়তাল কুরসি পরে ফু দিয়ে নেবেন। কারণ আমরা যদিও ভাবি যে এসব কিছু না থাকতে পারে, অনেক কাছে বিশ্বাস করে না, কিন্তু বাস্তবে আমাদের আশপাশে অনেক কিছু হয়। যদি আপনারা নিশ্চয় কোনোদিন দেখেন তাহলে বুঝতে পারবেন, যেরকমটা আমি দেখেছি, আমার লাইফে দেখে সবচেয়ে ক্রিপি কোনো ফেস থাকলে ওই কালো ফেসটা আছে, এর চেয়ে কোনো ক্রিপি জিনিস আমি আমার লাইফে দেখিনি। তো আশা করছি সবাই আমার গল্পটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।
অনেক অনেক ধন্যবাদ মাহমুদ ভাই, ভীষণ ভালো লাগছিল আপনার কাছ থেকে ঘটনাগুলো শুনতে। নিশ্চয়ই আবারও দেখা হলে আরবারও কথা হবে, নতুন ঘটনাগুলো শুনবো সেদিন। কথা হলো আমাদের আজকের এই এপিসোডের শেষ অতিথির সাথে, উনি তো এখন বাড়ি ফিরে যাবেন এবং আমি খেয়াল করে দেখলাম যে ঘড়ির কাটা বলছে যে শুধু উনি না, আমাকেও বাড়িতে ফিরতে হবে, কারণ রাত গভীর হয়েছে, বাড়ি ফেরার সময় হয়েছে। যারা এই মুহূর্ত পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে ভূত স্টুডিও দীর্ঘদিন ধরে জাগো এফএম 94.4 এ আছে এবং আপনাদের কারণেই এটা মানুষের কাছে খানিকটা জনপ্রিয়তা পেয়েছে। এবং ভূত স্টুডিও আমার খুব পছন্দের একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমার এখন এই মুহূর্তে জাগো এফএম এর একমাত্র অনুষ্ঠান যেটা আমি সপ্তাহে একদিনই করি, বৃহস্পতিবার রাতে। অনেকেই আছেন বিগত সপ্তাহগুলোতে আমার পেজের ইনবক্সে লিখেছেন যে আমার অনুষ্ঠানগুলো এখন হয় না কেন, হয় না না, আমার অনুষ্ঠানগুলো এখন শুধু বৃহস্পতিবার দিন হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগে যেহেতু র্যান্ডম শো করা হইতো, দেখা যেত সপ্তাহে চার দিন পাঁচ দিন শো করা হইতো, যার কারণে আপনার সাথে আমার প্রত্যেক দিন কথা হইতো, দেখা হইতো, তখন আপনি বুঝতেন যে আমি আছি। তো এখন যেহেতু সপ্তাহে একদিন হয়, সামহাও যদি আপনি সেদিন মিস করে ফেলেন, তার মানে আপনার মনে হয় যে উদয় তো আর নাই। সো এখনো বেঁচে আছি, এখনো সুস্থ আছি, মাইক্রোফোনের সাথে আছি বৃহস্পতিবার রাতে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। সো আজকে একেবারে শেষ সময়ে এসে আমাদেরকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের মনের কথা। সাদ্দাম লিখেছে যে মাহমুদ ভাইয়ের ঘটনাগুলো কিন্তু তার ভালো লেগেছে। সাফায়াত লিখেছে আমি বাড্ডা থেকে দেখছি, আমি একদিন আসবো আপনাদের অনুষ্ঠানে, বাড্ডার বন্ধু, বাড্ডাতে স্টেশন আপনি আসেন না, এটা কোনো কথা? রেজিস্ট্রেশন করেন, ছোট্ট করে একটা টেক্সট করে দেন, আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করে নিবে। যে লাইক শুধু আপনি না, আজকে এই অনুষ্ঠানটা যারা শুনলেন এতক্ষণ অব্দি, এদের মধ্যে অনেকেরই আমি শিওর যে এরকম প্যারানর্মাল ঘটনা আছে, সে শহরের বা গ্রামের, হতে পারে আপনার নিজের সাথে ঘটা, আবার হতে পারে না আপনার সাথে ঘটে নাই, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটছে, তাদের কিছু ঘটনা আপনি জানেন, এরকম তিন চারটা ঘটনা থাকলেই তো হচ্ছে। আসেন না একদিন রেডিওতে, বসেন, দেখেন এখানকার এক্সপিরিয়েন্সটা নিয়ে যান, জীবনের খাতায় একটা অভিজ্ঞতা ঝুলিতে আরেকটা নতুন অভিজ্ঞতা যুক্ত হবে, ভালো লাগবে দিন শেষে। তো যদি মনে করেন আপনি আসবেন আমাদের অনুষ্ঠানে, কি করতে হবে আপনার কাছে? ওই যে প্রথম শর্ত, বেশ কিছু ঘটনা থাকতে হবে, সেটা আপনার সাথে ঘটুক কিংবা অন্য কারোর সাথে ঘটুক, কালেক্টেড হলেও সমস্যা নাই। তিনের অধিক, তিন চারটা হলে বেশ ভালো হয়। মোবাইল ফোনটা হাতে নেন, মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করেন RBS, একসাথে স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, লিখে পাঠাই দেন আমাদেরকে 26969 নাম্বারে। সিম্পল কাজ। মিশু লিখেছে আমাদেরকে, বন্ধু ভালো লাগছে, ফেসবুকে তোমাদের অনুষ্ঠান দেখি, ভালো লাগে, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথে জয়েন করেছে চায়না, তিনি বলছেন আমার বেশ ভালো লাগে, নারায়ণগঞ্জ থেকে দেখছেন আমার বন্ধুটি। শুভ লিখেছে চট্টগ্রামের বহদ্দারহাট থেকে, উদয় ভাই ভূত স্টুডিও আমাদের খুব পছন্দের অনুষ্ঠান, আমরা তিন বন্ধু মিলে ভূত স্টুডিও দেখছি। থ্যাংক ইউ। রেডিও এখন দেখাও যায়, এ কারণে ফেসবুকে আপনাদেরকে সবসময় বলে আমাদের সাথে কানেক্টেড থাকতে। www.facebook.com/jagofmer পেজে এই অনুষ্ঠানটা লাইভ হচ্ছে, এবং একই সাথে www.facebook.com/rjudoy যেটা আমার পেজ, এখানে অনুষ্ঠানটা লাইভ হচ্ছে। যে যেখান থেকে দেখেছেন অনুষ্ঠানটা, যে দেখেছেন, এটাই আমাদের জন্য শান্তি। আজকের এই অনুষ্ঠান নিয়ে আপনার কোনো মতামত থাকলে ডিরেক্টলি আপনি আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজগুলোতে, ইনবক্সে হোক, কমেন্টসে হোক। আমরা ডেফিনেটলি কমেন্ট লাইভে পড়তে না পারলেও সেই কমেন্টগুলো আমরা পড়ি এবং পরবর্তীতে সেগুলো মাথায় রেখে অনুষ্ঠানটা আবার শুরু করি। তো আজকের মতো আমি বিদায় নিব এই অনুষ্ঠান থেকে। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে কনফিউশন কাজ করতে পারে, বিকজ কি যে এটার যে ক্রিস্পিনেস, এর কারণে এটাকে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় ইটস এ বিস্কিট। সো এই কনফিউশনটা মাঝে মধ্যে তো কাজ করতে পারেই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কনফিউশন রাখার দরকার নাই, এটা খেয়ে দেখেন আসলে জিনিসটা আপনার কাছে কি মনে হয়, বিকজ আমার কাছে খুব ভালো লাগে জিনিসটা খেতে। প্রাণ পটাটা যখনই খাই তখনই আমার কাছে মনে হয় আরে এটা কি চিপস না এটা বিস্কিট। সো আপনিও খেয়ে বলবেন কিন্তু যে এটা খেতে কেমন লেগেছে এবং এটা কি মনে হয়েছে আপনার। সো আজকের মতো উদয় বিদায় নিচ্ছে ভূত স্টুডিও এই এপিসোড থেকে। আগামী পর্বে বেঁচে থাকলে, সুস্থ থাকলে আবারও ফিরে আসবো জ্যাগো এফএম 94.4 এ। সে পর্যন্ত আপনি এবং আপনার পরিবার এবং আপনার আশেপাশের মানুষজনরা খুব খুব ভালো থাকেন, এই দোয়া এবং এই ভালোবাসা রেখে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।